শুনছেন সবসময় রেডিও 48.0 FM, আমি রাসেল আছি সাথে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। হ্যাঁ, আজকে এরকম একটা দিনে ভূত এফএম করার কোনো কারণ ছিল না যদি না আজকের তারিখটি 22 সেপ্টেম্বর না হতো। 22 সেপ্টেম্বর মানেই হচ্ছে রেডিও ফুর্তির জন্মদিন, এবং রেডিও ফুর্তির জন্মদিনে ভূত এফএম থাকবে না, এটা তো হতেই পারে না। সুতরাং এই ফুর্তিটাকে আরো বেশি জমজমাট করার জন্যই আজকের রাতের এই স্পেশাল ভূত এফএম, না আজকে নতুন কোনো অতিথি যে আমরা নিয়ে এসেছি বা নতুনভাবে আপনাদেরকে কোনো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি সেরকম কিছু না, বরং আমরা অনবরত অনেক মেইল পাই আপনাদের কাছ থেকে। আপনারা বলেন যে আগের এপিসোডগুলো অনেক ভালো ছিল, এবং সেই সাথে আপনারা একটা এটাও বলেন যে সুমন ভাইয়ের ঘটনা শুনতে চান, আপনারা শাকিব ভাইয়ের ঘটনা শুনতে চান। তো আমরা এই বার্থডেতে আমরা সাধারণত কী করি, বার্থডেতে আমরা আমাদের নিজেদের বার্থডেতেও আমরা কিন্তু একটা সময় থাকে যে বড় হয়ে যাচ্ছে, পেছনে ফিরে তাকাতে চাই আমরা, কেমন ছিল আগের দিনগুলো এবং কেমন করে কাটিয়ে এসেছি এতগুলো বছর। তো আমরাও রেডিও ফুর্তির বার্থডের সাথে সাথে ভূত এফএমও কিন্তু মোটামুটি 5 বছর শেষ করে ফেলেছে এবং আমরা 6 বছরে পা দিয়েছি। সো আমার মনে হয় যে আমরা একটু পুরনো দিকে তাকাই, যে ভূত এফএমের আগের এপিসোড থেকে সেরা কিছু ঘটনা আপনাদের উপহার দেওয়া যায় কিনা চলুন শুনে আসি। তার আগে আপনাদেরকে জানাই যে আপনারা, আমি জানি যে অনেকেই রেডিও ফুর্তিকে অলরেডি শুভেচ্ছা জানাচ্ছেন, বার্থডে উইশ করছেন। তো ভূত এফএমের পক্ষ থেকে আমি রেডিও ফুর্তিকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা, এবং রেডিও ফুর্তি না থাকলে ভূত এফএম থাকতো না, এবং ভূত এফএম না থাকলে আপনারা থাকতেন না। আপনারা আমাদের কাছে অনেক কিছু, এবং ঠিক একইভাবে ভূত এফএমও আপনাদের কাছে অনেক কিছু, রেডিও ফুর্তি তো অবশ্যই আপনাদের কাছে অনেক কিছু। যাই হোক, আমরা ঘটনা শুনব, তার আগে আপনাকে জানাই যে আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের যদি আপনারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শুনি। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমাদের সামনে আর মাত্র কয়দিন, তিন দিন আছে তাই না, 3 দিন পরেই, অর্থাৎ 2 দিন হয়তো সময় পাবো আমরা, তারপরে ঈদ। সো এই ঈদের আগে ভূত এফএমের যে লাস্ট যে এপিসোডটা আমরা করেছি সেই এপিসোড তো শেষ হয়ে গেছে, কিন্তু স্পেশালি এই এই এপিসোডটি, এই স্পেশাল এপিসোডটি কিন্তু ঈদের আগের সব মানে একদম সর্বশেষ এপিসোড। তো আমরা ঈদ নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়লো যে ঈদ নিয়ে কোনো ঘটনা যদি আমরা শুনি তাহলে কেমন হয়। ভূত এফএমের জন্য 2011 সালের যে ঈদটা ছিল সেই ঈদটা ছিল একটু অন্যরকম। এই ঈদে আমাদের এইখানে আমাদের ভূত এফএম এসেছিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মুস্তাফা সরওয়ার ফারুকী, এবং তিনি তার জীবনের কিছু ঘটনা শেয়ার করেছিলেন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি সেই 2011-তে এবং শুনে আসব ঈদের স্পেশাল এপিসোড যেখানে ফারুকী ভাই তার জীবনের ঘটনা বলেছিলেন। আমার সঙ্গে রয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকী ভাই এবং আমাদের সবার প্রিয় ফারুকী ভাই। ফারুকী ভাই
না, সাক্ষাৎ ভূত। আমি তো ভাবছি আজকে আপনি বলুন যে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, সেই অতিথির নাম হচ্ছে ভূত।
আপনি
ঢাকাতে একটা শহরে, ঢাকা শহরেই বড় হয়েছেন, এবং তখন ঢাকা শহরটা অনেক ফাঁকা ছিল এবং তখন নাকি অনেক প্যারানর্মাল অনেক কিছু ঘটতো। তো জীবনে প্রথম ভয় পেয়েছিলেন কবে, এটা মনে আছে যে মনে প্রথম প্রথম বুঝতে শুরু করেছেন এরকম কিছু?
ছোটবেলায় তো আমার স্কুল ছিল তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ফার্মগেটে, তো আমাকে টাকা দেওয়া হতো রিক্সা করে যাওয়ার জন্য, তো আমি টাকা মারার জন্য হেঁটে যেতাম, এবং হেঁটে যেতাম হচ্ছে গিয়ে স্টেশন দিয়ে রেল লাইন ধরে। তো ওই সময় তো ঢাকায় লোকজন একদমই কম ছিল, ফলে অনেকগুলো মালগাড়ি যখন রাখা থাকতো তার ফাঁক দিয়ে যখন আমি যেতাম, তখন সত্যি ভূতের ভয় পেতাম কিনা জানি না, তখন নিজের পায়ের খসখসে শব্দ শুনলেই মনে হতো যে অন্য একজন বোধহয় আসছে। ফলে ওইটা আমার জন্য খুবই ভীতিকর একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার মনে ওই থ্রিলটা পছন্দ করতাম, কারণ নাহলে আমি একদিন ভয় পাওয়ার পর পরদিন আবার কেন ওই রাস্তা দিয়ে গেলাম, সবসময় তো যেতাম। ওইটাই বোধহয় আমার ভয়ের আদি মানে মেমোরি আর কি।
আচ্ছা, আর এমনিতে আমি আমি ঠিক জানি না যে এটার সাথে কোনো মানে সম্পর্ক নাই, তারপর একটা ইলিউশন তৈরি হয়েছিল আমি যখন দেখছিলাম আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মুভি, যখন দেখা যায় যে মা মেয়ের সাথে আবার দেখা করে, একটা অদ্ভুত একটা ইলিউশন তৈরি হয়েছিল। ঠিক সেটা আমি বলবো না যে প্যারানর্মাল কিছু বা ইয়ে,
সারিয়ালিস্টিক
অদ্ভুত একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত ব্যাপারে কি আপনার এমনিতে কোনো সময় আগ্রহ ছিল, এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপারে?
আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে সত্যিকার অর্থে ছোটবেলায় আগ্রহ ছিল, এরপরে আসলে আমি অনেক বেশি সারিয়াল পোয়েট্রি আর পেন্টিং এর ভক্ত হয়ে উঠলাম।
আচ্ছা,
ফলে এটা ঠিক প্যারানর্মাল না, এটা সারিয়াল আসলে, আই মিন অ্যাজ ইউ অল নো যেটা রিয়েল না, কিন্তু এটা রিয়েলের চেয়ে অন্য কোনো কঠিন একটা ফিলিং দেয়, অনুভূতি দেয় বা অন্য নতুন চিন্তার জন্ম দেয়। আর প্যারানর্মাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোটবেলায় ভূতের ভয় পেতাম এটা সত্য কথা, সব বাচ্চারাই পায়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি সবসময় গর্ব করে বলি যে আমার শৈশবের কোনো কিছুই হারায়নি, আমার শৈশবের আড্ডাবাজি, শৈশবের সেই হাসি, সেরকম আমি সেরকম ভাবেই এখনো আছি, এরকম ভাবেই মানুষের সাথে মিশি, এরকম ভাবেই চলাফেরা করি, এবং আমি প্রার্থনা করি আমার এগুলো যেন না হারায়, 60 বছর বয়সে যেন আমি শিশু থাকতে পারি। কিন্তু একটা জিনিস বোধহয় আমার কাছ থেকে হারিয়ে গেছে, সেটা হচ্ছে ভূতের ভয়। এখন এইটা কেন হয়েছে আমি আস্তে আস্তে ভাবছিলাম, আচ্ছা রাসেল তো নিশ্চয়ই আমার জিজ্ঞেস করবে যে ভূতের ভয় এখন কেমন পান কিনা, তখন আমি কি বলবো, এখন তো আমি ভূতের ভয় পাই না, তো বানায় বানাতে মিথ্যা কথা বলবো না যে আমি ভূতের ভয় পাই, তাহলে আমাকে সত্য, তাহলে আমি কেন পাই না এটা খুঁজতে চেষ্টা করলাম। খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এর প্রধান একটা কারণ বোধহয় এখন আমি ভূতের ভয় পাই না, তবে একাকিত্বের ভয় পাই, মানে আমি একা কোনো রুমে থাকতে পারি না, এমনকি আমি বাথরুমেও একা যেতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো বাথরুমে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না, যে কারণে আমি করি বিদেশে গেলে আমার হোটেলের মেইন ডোরটা খোলা রাখি, এবং আমার বাসাতেও আমি বাথরুমের দরজা কখনো বন্ধ করতে পারি না, কোথাও যদি দরজা বন্ধ করি তাহলে আমার মনে হয় যে আমি ভীষণ ভয় পাই। তো এর কারণ একটাই বোধ হয় যে একা যখন থাকি তখন বোধহয় আমি আবিষ্কার করতে পারি যে আমি নিজে একজন ভূত, তখন তো আমার নিজের নিজের ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নাই, এটা একটা কারণ হতে পারে, মানে ভূতের ভয় এখন নিজের উপরে আসর করেছে।
আচ্ছা, এমনিতে আমরা শুনি যে এরকম যারা এমনি হরর ফিল্ম বানান তাদের একটা কথা, বা যারা শুনেছি আমরা এরকম যে হরর মুভিতে নাকি যতক্ষণ পর্যন্ত ভূতটা না দেখা যায় ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কিছু একটা ঘটছে, কিছু একটা আসছে,
ততক্ষণ ভয়টা থাকে, ততক্ষণ
ভয়টা থাকে।
হ্যাঁ, ভূত ভূত দেখলে কিন্তু আর ভয় নেই,
সেটাই আপনার কথা শুনে আমার তাই মনে হলো যে দেখলে আর হয়তো ভয়,
ভূত দেখলে শেষ, ভূত দেখলে ভূতের ভয়টা ধ্বংস হয়ে যাবে, মানে প্রেমে পড়লে যেমন প্রেমে পড়ার উত্তেজনা শেষ হয়ে যায়, ভূত দেখলে কিন্তু ওটা শেষ।
আচ্ছা, এমনিতে বাসায় কখনো শোনেন নাই ভূতের কোনো ঘটনা বা এরকম?
ছোটবেলায় আমার ভূতের গল্প, পরীর গল্প, জিনের গল্প শুনতে শুনতে আসলে সময় কেটেছে, সত্য কথা। আমার একদম ছোট চাচা, উনি আমাদের বাসা পরিবারের একটা রহস্যজনক চরিত্র, রহস্যজনক এই কারণে যে ছোটবেলায় ওনাকে ওনার যাত্রায় অভিনয় করার প্রতি ভীষণ ঝোঁক ছিল। তো এখন উনি গ্রামে থাকতেন, আমরা তো থাকতাম শহরে ন্যাচারালি, তো উনি আমাদের বাড়িতে মানে নাখালপাড়ার বাড়িতে প্রায় আসতেন। তো আসতেন আমরা এবং শুনতাম যে ওনার খুব মন খারাপ, কারণ হচ্ছে ওনাকে ওনার শিক্ষক ভীষণ মারত যাত্রা করার অপরাধে। তো ফলে ওনাকে আমরা যাত্রা করে একটা লোক, এটা একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হতো, এবং যাত্রা করা মানে হচ্ছে 2-3 মাস উনি নাই, উনি পালিয়ে গেলেন এবং হারিয়ে গেলেন, উনি নাই, এইটা ছিল ওনার রহস্য। তো ওনার এই রহস্যের সঙ্গে একটা অদ্ভুত রহস্য যোগ হতো, প্রায় আমরা শুনতাম যে ওনাকে পরীতে আসর করেছে এবং পরীতে আসর করে অমুক তাল গাছের উপরে নিয়ে গেছে, আবার কখনো শুনতাম যে অমুক গাছের উপরে নিয়ে গেছে। আমি নিজে কখনো দেখার সৌভাগ্য হয়নি, কারণ যখনই পরী তাল গাছে নিয়ে যায় যে সময় ওই সময় হয়তো আমি ঘুমে থাকি। একবার শুনলাম যে আমাদের শান্তি বাজার নাখালপাড়া এখানে একটা তালগাছ ছিল, ওখানে তাল গাছের উপরে তাকে নিয়ে গেছে, কিন্তু আমার কোনো দেখার সৌভাগ্য হয়নি পরী কিভাবে তাকে নিয়ে গেল এবং তারপর নামলো কিভাবে, ল্যান্ড করলো কিভাবে।
কিন্তু তাল গাছে উঠা এরকম কি দেখেছিলেন?
আমি শুনেছি, আমি দেখিনি, কারণ এত রাতে এত গভীর রাতে ঘটনা ঘটতো, তখন আমরা ঘুমে থাকতাম, সকালে উঠে শুনতাম যে কালকে তো সাত্তার কাকাকে পরী তাল গাছে নিয়ে গেছে। তো এইটা ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি অভ্যস্ত ছিলাম। ইনফ্যাক্ট আমার কারণে আমি বাংলাদেশ না, বাংলাদেশ এবং সাউথ এশিয়ায় এমনকি ইভেন ভয়াবহ রকমের মডার্ন যে সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেখানেও ঘোস্ট স্টোরিজ বাচ্চারা ছোটবেলা থেকেই শোনে,
একদম
উড়ে যায়, আকাশের উপরে নিয়ে গেছে, তাল গাছে নিয়ে গেছে। তো আমার বাড়িতে ভূতের আতঙ্কটা ছিল আমার ছোট কাকা।
আচ্ছা ফারুকি ভাই, এমনিতে আমরা ভূত এফএম থেকে চাইবো, যারা আমি জানি যে আপনি নতুন আরেকটা ফিল্মের কাজে হাত দিয়েছেন, হরর কোনো ফিল্ম বানানোর ইচ্ছা আছে কখনো?
সত্যি কথা বলে আমি জানি না, আমার আমার এই মুহূর্তে ইচ্ছা নাই। এই মুহূর্তে আমি আমার নতুন ছবি টেলিভিশনের কাজ নিয়ে ব্যস্ত, সবাই জানে। ভূতের ছবি নিয়ে আমি সত্যি এখনো কিছু ভাবিনি, তবে কোনো এক সময় ভাবতে পারি। আমার সবকিছু হুটহাটু করে হয়, মানে একবার মাথায় যদি কোনো পোকা উঠে
তাহলে একদম
এটা সর্বনাশের শেষ মাথায় নিয়ে নেওয়ার আগে আমাকে ছাড়বে না। আর ভূতের না হলেও প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিছু বিষয় আমার তো, অ্যাজ ইউ নো, আপনি যেটা মেনশন করেছেন যে সারিয়ালিস্টিক ব্যাপার সেটা নিয়ে আগ্রহ আছে। আমার ছবিতে এরকম বহু ইফেক্ট
আছে,
পাটাকিস্তানি জওয়ানে ছিল, প্রত্যাবর্তনে ছিল, থার্ড পার্সন সিঙ্গুলারে ছিল, এটা আমার বিভিন্ন ছবিতে সামনে প্রায় ছবিতে থাকে। মানে রিয়ালিটির এই রিয়াল স্পেস আর টাইম ভেঙে অন্য যা অন্য স্পেস বা টাইম ক্রিয়েট করে, যেটা যেটা রিয়েল টাইমে সম্ভব না, অতীত আর বর্তমান একসাথে থাকার কথা।
মানে আমি আমি একদম মানে সত্যি কথাই বলছি একদম, যে সত্যি এবং যে কাজগুলো খুব স্মুথলি খুবই স্পন্টেনিয়াসলি করেন আপনি এবং খুব মানে খুব টাচি হয়, মানে টাচ করে,
এটা হয়তো আমি জানি না, টাচ যদি করে তাহলে আমি সৌভাগ্যবান।
হয়তো
আমি হয়তো আমি যেটা অনুভব করি আমি ঠিক সেটাই করার চেষ্টা করি, বাড়তি কোনো মেকি কিছু করার চেষ্টা করি না। একটা বিষয় নিয়ে আমি গত কিছুদিন ভীষণ ভাবছি, সেটা হচ্ছে আমি জানি না কোন এক সময় আমার ছবিতে এই বিষয়ের উপরে তারা ছবি দিতে পারে, সেটা হচ্ছে আমাদের আমাদের সবারই প্রিয় ফিল্ম মেকার তারেক মাসুদ। উনি মারা যাওয়ার পরে ন্যাচারালি আমি ব্যক্তিগতভাবে আর সবার মধ্যে খুবই শোকাহত ছিলাম, আর উনি আমার মাথার উপর আসলে বিশাল বড় একটা ছাতার মতো ছিলেন। বাংলাদেশের সব ইয়াং ফিল্ম মেকারদের জন্য উনি ছিলেন সবচেয়ে বড় ছাতা। আমরা সবাই জানি যে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলো, এই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলোর ডার্লিং হচ্ছে তারেক মাসুদ। ওই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানদের কোলে বসে উনি কিন্তু তরুণদের জয়গান গেয়ে গেছেন, এবং তরুণদের মন পাওয়ার জন্য গিয়েছেন বা তরুণদের খুশি করার জন্য গিয়েছেন তা না, উনি তাদের কাজ অ্যানালিসিস করেছেন, সেটা নিয়ে লিখেছেন পত্রিকায় স্বপ্রণোদিত হয়ে। যদিও জানতেন এইসব লিখা এবং এইসব টেলিভিশনে তার দেয়া ইন্টারভিউগুলো বুদ্ধিজীবীদের অসন্তুষ্ট করতে পারে, কিন্তু উনি যেটা বিশ্বাস করেছেন সেটা লিখেছেন, এবং কারণ উনি ফলে উনি নানাভাবে আমাদেরকে আমাদের মেন্টর ছিল বলা যায় আর কি। তো উনি মারা যাওয়ার পরে আমি প্রথম দিন তো আসলে বুঝতেই কেটে গেল যে আসলে তারেক ভাই নাই। তো এরপরে আমি এই নানান শোকসভায় ওনার শোকসভায় যাই, পেছনে বসে থাকি, কোনো বক্তৃতা নাই, পেছনে বসে দেখি, ওনার বাড়ির আশেপাশ দিয়ে হাঁটি যখন ওখানে গেল ওরা, ভিতরে ঢুকিনি। তো তখন আমার মাথায় ভাবনা আসছিল যে মারা গেলে আসলে কোথায় যায়।
আচ্ছা,
এবং আমার এটা আমার আগেও বিশ্বাস ছিল, এখন আমার স্থির বিশ্বাস যে মানুষ মারা গেলে আসলে আমাদের সাথেই থাকে, এই আমাদের এই স্পেসে ঘোরে, এই সোবানবাগ, এই শাহবাগ, এই আজিজ মার্কেট, এই মণিপুরি পাড়া, এখানেই ঘটছে, আমরা তাকে দেখছি না, কারণ উনি 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 ফিজিক্সের আরেকটা লেয়ারে বসবাস করছে। আমাদের লেয়ার থেকে তাকে দেখা যাচ্ছে না, আমাদের লেয়ার থেকে তার স্পর্শ ফিল করা যাচ্ছে না। যেরকম যেরকম আমরা এই আমাদের অ্যাটমসফিয়ারে অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না, যেটা অজ্ঞাত, যেটা ব্যাখ্যার অতীত, যেটা সায়েন্সের এই আমাদের এই যে আল্লাহর দান এই চোখ, এই নাক আর এই কান দিয়ে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। এবং আমার বিশ্বাস ওনারা আমাদের এই লেয়ারে আছেন, আমাদের সবগুলো কাজ দেখছেন, আমরা কি করছি না করছি। ক্যাথরিন যখন কান্নাকাটি করে তখন উনি দেখেন, তখন ওনার ভীষণ কষ্ট হয়, উনি ক্যাথরিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু উনি পারেন না,
পারেন না,
কারণ উনি আরেকটা লেয়ারে আছেন, ওই লেয়ার থেকে এই লেয়ারে আসা সম্ভব না। আমি জানি না কোনো একদিন হয়তো এই যে ওই পারের ওই পারে চলে যাওয়া, ওই পারের জীবন আর এই পারের জীবন, এদিনে কোনো একদিন আমি কোনো একটা ছবি করতে পারি।
কথাতে যে পরিমাণ ইলিউশন তৈরি হচ্ছে আমার মনে হয়
আমি সত্যি করতে পারি। যেমন আমি আমি যখন আমি আমি তারেক ভাই মারা যাওয়ার পরে ক্যাথরিনের সঙ্গে একবারও কথা বলতে পারিনি, আমি নেটে দুই একবার কথা হয়েছে কিন্তু ফোনে কথা বলার মতো শক্তি অর্জন করতে পারিনি। তারেক ভাই শোক সভায় ক্যাথরিন ছিল শেষ ব্রিটিশ কাউন্সিলরটায়, সেখানেও আমি তার ক্যাথরিনের সঙ্গে দেখাও করিনি, ওর মুখোমুখিও হইনি, কথাও বলিনি। আমি নিঃসাদের কথা যতবার ভাবি, তারেক ভাই আমাকে বারবার বলছিল, উনি খুব উত্তেজিত ছিলেন এই সন্তানটা নিয়ে, বলে যে যখন মিয়া সবার দাদা হওয়ার বয়স তখন আমি বাবা হয়েছি, তুমি একবার দেখতে আসলে না? নানা ব্যস্ততার জন্য যেতে পারিনি, কিন্তু এখন আমার খুব যেতে ইচ্ছা করে কিন্তু আমি যাচ্ছি না, আমার মনে হয় যে আমি যাই না, আমি নিতে পারবো না। তো নিঃসাদের কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে আমি 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 সত্যি আমি এরকম একটা সব মানে আমার আমার স্বপ্ন দেখার খুব বাতিক আছে, এবং আমার বহু দৃশ্য বহু সিনেমার বহু দৃশ্য বা বিজ্ঞাপনের অনেক আইডিয়া আমি স্বপ্নে দেখি, এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমি এখন পাঠক দর্শকদের বলে শ্রোতাদের বলে রাখি। আমি জানি না কিভাবে শুনে এটা কপি করে না দেয়, এটা আমার ছবির জন্য থাকবে, সেটা হচ্ছে
রেকর্ডেড থাকবে আমাদের প্রমাণ।
হ্যাঁ, সেটা হচ্ছে এই যে তারেক ভাই ঘুরছে, আমরা তারেক ভাইকে দেখছি না, আমরা যখন আমি যখন তেজগাঁ থানার এই পাশে জ্যাম জ্যাম হওয়ার কারণে আমি করি কি, গাড়ি ঘুরতে অনেক কষ্ট হয়, আমি গাড়ি এখানে রেখে হেঁটে রাস্তা পার হয়ে যাই, তো হেঁটে রাস্তা পার হতে গিয়ে যখন দ্রুত গতি গাড়ি আসতে নেবে তারই বাবার পাশে দাঁড়া বলবে, এই মেয়ে তুমি এখন নামতেছো কেন? কিন্তু আমি শুনবো না, কারণ তার ভিতরে আমার লেয়ারে নাই। এবং উনি খুবই কষ্ট পাবে আমার এই রেকলেসনেস দেখে। তারপর আমি যখন কাছে যাব ওনার বাসার কাছে, আমি দেখবো যে আমি জানবো না কিন্তু, মানে আমি দেখতে পাবো না কিন্তু আমি বিশ্বাস করি যে ওনার দরজার বাইরে ভেতরে যদি নিশাত কান্নাকাটি করে, ধরা যাক ক্যাথরিন কোনো একটা কাজ করছে বা ক্যাথরিন ওয়াশরুমে গেছে, নিশাত একা বাইরে আছে তার ড্রয়িং রুমে বসে, নিশাদের নিশাদ হয়তো বিছানা থেকে পড়ে গেল বা সোফা থেকে পড়ে গেল, পড়ে গিয়ে ভীষণ কান্নাকাটি করছে বা হোয়াট এভার, আমি নিশ্চিত জানি যে তারেক ভাই দরজার বাইরে বসে বসে ভীষণ কষ্টভাবে কান্নাকাটি করবে, ডাকাডাকি করবে সবাই নিশাদকে ধরার জন্য, কিন্তু আমরা তো শুনতে পারবো না কেউ। এই জিনিসগুলো আমি আমি এটা আমি আমার তারেক ভাই যেদিন মারা যায় সেদিন আমি রাতের বেলা ঘরের মধ্যে আমি এটা দেখেছি। এবং এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে এইবারের মানুষের কষ্ট না, ওই পারের মানুষের মানুষটার কষ্ট, এই যে নিশাত পড়ে গেল, নিশাত কান্নাকাটি করছে, তারেক ভাই বুক ফেটে যাচ্ছে, তারেক ভাই পাশে আসছে চিৎকার করছে দরজা খুলতে বলছে কিন্তু তার কথা তো কেউ শুনছে না,
যারা ভয়, আপনি যখন ভয় পান কোন মুহূর্তে, হয়তো অন্ধকার দেখে ভয় পেলেন বা যেটা বলছেন যে একাকিত্বের কারণে ভয় পাচ্ছেন, সেই সময়টা কি করেন আপনি হঠাৎ করে যখন ভয়ের ব্যাপারটা শুরু হয়ে গেল সেই সময়টা সেখান থেকে বেরিয়ে আসার
প্রথম কাজটা করি ওই স্থানটা ত্যাগ করার চেষ্টা। এটা মধ্যে সব মানুষের ইমিডিয়েট প্রচেষ্টা থাকে, ভয় পেলে প্রথমে সে যেটা করতে চায় ওই স্থানটা ত্যাগ করতে চায়।
আচ্ছা,
এখন আপনি যদি এমন জায়গার মধ্যে পড়েন যেখানে স্থান ত্যাগ করতে পারছেন না, তখন কি করবেন?
তখন কি করবো?
ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ বেটার কল সামওয়ান।
আচ্ছা,
ইউ ট্রাই টু টক টু সামওয়ান। তারপরে যদি সে গভীর রাত হয় সে যদি ফোন না ধরে, ইউ বেটার এনজয় দ্য ভয়, ভয়টাকে উপভোগ করেন এবং উপভোগ করে ফিট হয়ে যান।
আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা ছিল এরকম, যারা ভয় পায় তাদের জন্য কোনো একটা কিছু বলেন, তো আমার মনে হয়ে গেছে যে
হ্যাঁ ভয়টাকে উপভোগ করেন, মানে ভয় যখন আপনি পাবেনই এটা যখন আপনার জন্য অবধারিত এবং নিয়তি হয়ে গেছে
একদম,
ফলে এটা উপভোগ করা ছাড়া আর কি করবেন,
আর কোনো উপায় নাই।
সবাইকে বলতে চাই আবার ঈদ মোবারক, এবং আপনাদের সবাইকে একটা কথা যদি বলতে চাই, আপনাদেরকে অনেক ভালোবাসি, এবং আমি যে যা কিছুই করছি এটা আমি আসলে অনেক মানুষের ভালোবাসার যোগফল।
মুহূর্তে আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আপনারা সবসময় একটা কথা বলতেন যে অনেকদিন ধরে সুমন ভাই সাকিব ভাই আসছে না, তো অসুবিধা নেই, আমাদের কাছে তাদের অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো অনেকে যারা পরে শুরু করেছেন ভূতাসম শোনা তারা হয়তো শোনেননি। তো আমার মনে হয় যে আমরা আবার অনেকে এরকমও কমপ্লেন করেন যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, এগুলো তো আমরা আপ করি না একদম, মানে অনেস্টলি বলছি যে এটা আমরা আপ করি না, এবং আমি আমার মনে হয় যে এই সাউন্ড কোয়ালিটিগুলো ভালো না এবং আপনারা খুব বেশি যে এনজয় করেন সেটা শুনে সেরকম আমার মনে হয় না। তো একটু ভালো সাউন্ড দিয়ে আমরা শুনি সুমন ভাই এবং সাকিব ভাইয়ের ঘটনা।
ছোটবেলায় আমি যখন অনেক ছোট স্কুলে ছিলাম তখন একবার আমাদের দেশে বেরিয়ে গেছিলাম, ওইখানে একটা শ্মশান ঘাট ছিল ওটা ইয়ের পাশে, তো আমার ফ্রেন্ডরা গিয়েছিল আমার সাথে।
আচ্ছা,
ওরা বললো যে বাজি লেগে আমি যেতে পারবো কিনা ওখানে থাকতে।
আচ্ছা,
আমি রাতে গিয়েছিলাম, আমি অনেক ভয় পেয়েছিলাম বাট আমি গিয়েছিলাম, বাট মানে এখন যদি বলতো ডেফিনেটলি বলবো যে হ্যাঁ আমি যাবো, বা এখন যদি আমাকে এই ভূত বলি বা জিন বলি অথবা সুপার ন্যাচারাল কোনো এন্টিটি কেউ যদি আমাকে কিছু করতে মানা করে আমি অবশ্যই ওটা করব।
আচ্ছা,
আমি করবো কজ আমার নিজের উপর অতখানি কনফিডেন্স আছে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো, কজ অনেক বাজে জিনিস আমরা লাস্ট দেড় বছরে হ্যান্ডেল করেছি।
ওকে,
কিন্তু সবাই তো অ্যাকচুয়ালি যাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স তারা তো অ্যাকচুয়ালি জানে না এটা হ্যান্ডেল করা তার পক্ষে পসিবল কিনা, অনেকে তো অনেক ছোটখাটো ব্যাপারেও ইয়ে হয় মানে ভয় পায়। মানে আমি আমার নিজের পার্সোনাল একটা কথা বলি, টাওয়ার অফ সাইলেন্স একটা গল্প, এই গল্পটা বলা হয় নাই, এটা অনেক আগে একটা গল্প শুনেছিলাম, গল্পটা ছিল এরকম, এটা একটা গল্প মানে এটা সত্যি ঘটনা বাট আমার শোনা আরেকজনের কাছ থেকে, এটা আমি খুব ভেগ ভাবে ঘটনাগুলো জানি, ডিটেল আমি জানি না, যতখানি মনে আছে বলছি। ইউরোপের কোন একটা কান্ট্রিতে কোন একটা জার্নালিস্ট, সে একটা গ্রামের একটা রিচুয়াল আছে, রিচুয়ালটা নিয়ে একটা মানুষ মারা গেলে তারা ডেড বডি কিভাবে ইয়ে করে
আর কি,
হ্যাঁ এটা নিয়ে একটা স্টোরি লিখতে যাবে আর কি। তো ঘটনাটা হচ্ছে যে একটা গ্রামে একটা টাওয়ার আছে, লম্বা একটা উঁচু টাওয়ার টাইপের, মানে ইট দিয়ে বানানো একটা লম্বা একটা কিছু, ওটার ভিতর ওটার নাম হচ্ছে টাওয়ার অফ সাইলেন্স।
আচ্ছা,
তো এই টাওয়ার অফ সাইলেন্স এর ভেতর কেউ যদি মারা যায় তখন ওর ডেড বডিটার ভিতর একটা বেদি টাইপের আছে, ওখানে ডেড বডিটা রেখে তারপরে চলে আসে। লেখালেখি করবে একটা জার্নালিস্ট, সে একটা লেখা লিখবে, এই কারণে সে ওখানে গিয়েছে। যাওয়ার পর সে ওখানে থাকলো একদিন দুই দিন থাকলো।
আচ্ছা,
তো মানুষজনের কাছ থেকে যাবতীয় কোশ্চেন করছে যে কিভাবে কি করো তোমরা না করো, এগুলো জিজ্ঞেস করে। এখানে আবার একটা ব্যাপার আছে, টাওয়ার অফ সাইলেন্সে কেউ যদি মারা যায়, সে গ্রামের কোন একজন মারা গেল, তার ডেড বডিটা ভিতরে নিয়ে যেতে পারবে হচ্ছে একমাত্র ওর খুব ক্লোজ যে মানুষটা, মানে সে যে মারা গেছে তার খুব ক্লোজ আত্মীয় বা ফ্রেন্ড, মানে যে খুব সবচেয়ে ক্লোজেস্ট, তার ভেতরে যেতে হবে ডেড বডিটা নিয়ে। কিন্তু সে একা তো পারবে না, সাথে ওরা বোধ হয় দুইজন কুলি, মানে দুইজন লোক যারা ক্যারি করার জন্য, ওদের কোন ওদের কাজ হচ্ছে গিয়ে বডিটা ভিতরে নিয়ে যাওয়া।
আচ্ছা,
এন্ড দে গেট পেড ফর ইট, সামথিং লাইক দ্যাট। সো এইসব ইনফরমেশন সে নিচ্ছিল এবং ওই সময় একজন মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে, ও সরি আমি ভুল বলছিলাম, ওইখানে এইসব ইনফরমেশন নিত সে এক খুব বয়স্ক এক ভদ্রমহিলার কাছ থেকে। ওই বুড়ি একজন মহিলা, সে একা একা থাকতো, তো তার সাথে জার্নালিস্টের খুব খাতির হয়ে গেল। তো তারপর ওর বাসাতে সে থাকা শুরু করলো, ওর বাসাতেই থাকতে দিল এবং সে যাবতীয় ইনফরমেশন নিত ওর কাছ থেকে। তো এইসব ঘটনা ঘটতে ঘটতে কেউ তো আর মারা যাচ্ছে না, সো সে গিয়ে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে না, আর সে চাইলেও ঢুকতে পারবে না। সো বুড়ি যে মহিলা, তার আবার কোনো বাচ্চা টাচ্চা কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। সো সে এই জার্নালিস্টটাকে তার নিজের ছেলের মতনই ওর বাসায় রাখলো, আর ও থাকতে থাকতে ওর ভালোই লাগছিল। পাঁচ দিন গেল, সাত দিন গেল, আট দশ দিন যাওয়ার পরে হঠাৎ করে মহিলা মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে এখন তাকে তো টাওয়ার অফ সাইলেন্সে নিতে হবে, কিন্তু কারো একজনের যেতে হবে, রিচুয়ালের মধ্যে আছে। এখন কাকে নিয়ে যাবে, কেউ নেওয়ার নেই, ওর কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড কেউ নেই, একা থাকতো। তখন সবাই বলে যে তুমি তো লাস্ট দশ দিন তার সাথে ছিল, তুমি নিয়ে যাও। সো ও বলল যে আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো, অসুবিধা নেই। আর ওর একটু মন খারাপ, মহিলার সাথে তারও খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল, মন খারাপ জীবনে স্বাভাবিক ভাবে। তখন ওই যে দুজন লোক ডেড বডি ক্যারি করে সে সাথে গেল, গিয়ে দেখলো যে ভিতরে এরকম একটা বেদির মতন আছে, একটা টাওয়ার, এবং উপরে ইয়ে খোলা, মানে কোনো ছাদ নাই আর কি, লম্বা একটা গোল শেপের লম্বা একটা টাওয়ারের মতন, উপরে কোনো ছাদ নেই, মাঝখানে বেদিটা রাখা। ওই বেদির ওখানে অনেক কঙ্কাল টঙ্কাল পড়ে আছে অলরেডি, মাটির তো অনেক কঙ্কালের জিনিসপত্র পড়া, হাড্ডি, তো ওইগুলো দেখলো। ও মনে মনে সব পয়েন্ট করলো যেগুলো সে লিখবে।
আচ্ছা,
তো তারপরে ডেড বডিটা ওখানে রাখলো, ওখানে রাখলো, রাখার পরে সে চলে আসলো। আসার পরে তখন বললো যে তার কাজ শেষ, মানে এখন ওই মহিলাও নাই, মারা গেছে, তো এখানে তার থাকার কোনো কারণ নেই। তো সে তখন চলে গেল। চলে যাওয়ার পর সে লেখাটা যখন প্রায় ফাইনাল করে ফেলেছে, যখন এডিটরের কাছে দিবে, তখন দেখলো যে তার দু একটা কোশ্চেন রয়ে গেছে, যে এটা কি, ওটা কি, কয়েকটা জিনিস এডিটর তাকে জিজ্ঞেস করেছে যে তুমি এগুলো ক্লিয়ার করো।
আচ্ছা,
তখন সে বললো যে আচ্ছা এটা তো আমি ঠিক জানি না, আমি ওখানে ছিলাম, তারপরে আমার জানা নেই। তো তখন সে ডিসিশন নিল সে আবার ব্যাক করবে। সে তখন আবার ওই গ্রামটাতে ব্যাক করলো। ব্যাক করার পরে যেটা হলো যে গিয়ে দেখে যে কোইন্সিডেন্স, সেদিন একজন লোক মারা গেছে, এটা মানে মাসখানেক পরের কথা হবে, সেদিন একজন মারা গেছে এবং তাকে তখন ওরকম নিয়ে যাওয়া হচ্ছে কি টাওয়ার অফ সাইলেন্সে। তো তখন সে সাথে সাথে গেল ওই টাওয়ার অফ সাইলেন্সে, কিন্তু ভিতরে তো সে ঢুকতে পারবে না, সে কেউ না ওর, সে ঢুকতে পারবে না। যখন ডেড বডিটা নিয়ে যখন ঢুকলো ওরা, সে বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে অন্যান্য অনেক লোক দাঁড়ানো, হঠাৎ করে শুনে যে ভিতর থেকে অসম্ভব জোরে চিৎকার, একটা ভয়ঙ্কর চিৎকার, এবং সাথে সাথে দেখা গেল যে ওই যে রিলেটিভটা গিয়েছিল আত্মীয় বা যে, সে দৌড় দিয়ে বের হয়ে আসলো, আরেকজন যে ক্যারি করছিল, দুজনের মধ্যে একজন দৌড় দিয়ে বের হয়ে আসছে, আরেকজন নাই। এবং তখন বলে কি হয়েছে, কেউ কোনো মানে ওরা পাগলের মতন চিৎকার করতেছে। তখন সে তো এগুলা কুসংস্কার একটু কম বিশ্বাস করে, সে এসেছে শহর থেকে, গ্রাম, সে তখন দৌড় দিয়ে সে ভিতরে ঢুকে। ঢোকার পরের সিনটা হচ্ছে যে দেখে যে বেদির উপরে যেই মহিলাটা মারা গিয়েছিল সে বসে আছে, তার দিকে তাকানো, তার দিকে মুখ ঘুরানো এবং বসা, এবং তার কোনো চোখ নাই, মানে তাকানো মানে ফেসটা তার দিকে, এবং চামড়া টামড়া সব গোলে টোলে, মানে পুরো মানে হাড্ডি দেখা যাচ্ছে হালকা, কিন্তু সে বসে আছে পুরো স্ট্রেট ভাবে। ওটা দেখে তখন সেও আর নিতে হয়, সে ফেইন্ট হয়ে যায়। তারপরে ঘটনাটা সে যে আমাকে বলেছিল, বললো যে লাস্টের ঘটনাটা হচ্ছে যে তার তিন চার দিন পরে তার জ্ঞান ফিরে সে শহরে একটা হসপিটালে, এবং সে তারপরে টাওয়ার অফ সাইলেন্সের এই ঘটনাটা লিখেছিল, সে আর ডিটেল আর এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেনি। সো এই গল্পটার কথা এখন এই কারণে বললাম যে এই যে ওই দুইজন যে ডেড বডি নিয়ে ঢুকেছিল, একজন কিন্তু ওখানে মারা গেছে, সে যখন দেখছে যে পরিচিত এই মহিলা মারা গিয়েছে কয় মাস আগে, সে ওখানে বসে আছে তার দিকে তাকিয়ে আছে। সো একজনের সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু, আর একজন দৌড়িয়ে বের হয়ে আসছে, আর সে কিন্তু ফেইন্ট হয়ে গেছিল, সে কিন্তু অনেক শিক্ষিত, সে অনেক
কিছু ভয় পেয়ে।
সো এই গল্পটা বলার কারণ এটাই যে একজন মানুষ এইসব ধরনের সিচুয়েশন কিভাবে নিবে আমরা কিন্তু বলতে পারি না, মানে এক একজন এক এক ভাবে নেয়। আমি একটা ছোট্ট ঘটনা বলি যে আমাদের দেশের বাড়ির ওদিকে 71 এর পরে, এটা আমি এর আগের এপিসোডে বলেছিলাম নাকি আমার মনে নাই, যুদ্ধের পরে একটা সময় আমাদের গ্রামে জঙ্গলের মধ্যে দেখা যেত যে একটা আলো নাড়াচাড়া করে এবং একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, একটা আলো ঘুরে বেড়ায়, এটা নিয়ে সবাই অনেক ভয় পেত। তারপরে আমার বাবারা, বাবা আবার তারপরে আমার চাচা, এরা কয়েকজন মিলে গ্রামে ওখানকার কিছু লোক নিয়ে তারা একটা ইনভেস্টিগেট করতে পারবে যে কি ব্যাপার। তারপর বের হয় যে ওখানে একটা মহিলা ছিল যার 71 তার ছেলেটা মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে মহিলা একটু পাগল টাইপের হয়ে গেছিল, সে রাতে হারিকেন নিয়ে তার বাচ্চাকে খুঁজতে আর কান্ত। সো মানুষজন কিন্তু এটা দেখে অনেক অনেক ভয় পেয়েছে, অনেকে ফেইন্ট হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এটা কিন্তু কোনো ঘটনাই না, খুব সিম্পল একটা ঘটনা, খুবই ন্যাচারাল, খুবই দুঃখজনক একটা ট্র্যাজিক একটা ঘটনা, কিন্তু মানুষজন কিন্তু এতেও ভয় পায়, অথচ কিছুই নেই। সো কে কিভাবে কোন জিনিসে ভয় পাবে এটা আমরা বলতে পারি না, যেই কারণে আমি বলছি যে কারো যদি এই ধরনের কোন একটা এক্সপিরিয়েন্স হয় এবং তার যদি কোনো কারণে মনে হয় যে এটা আমাকে কোন একটা সাইন দিচ্ছে বা কেউ আমাকে ইনডিরেক্টলি বলছে যে তুমি এটা করো না, যদি মনে হয় যে না এটা আমার করার হ্যান্ডেল আমি করতে পারবো নাকি সন্দেহ আছে, তাহলে করার দরকার নেই। আর যদি মনে হয় যে না মুসলমানি পারবো তাহলে করুক, এটা তার ব্যাপার। বাট আমি বলবো যাদের সন্দেহ আছে এটা নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো,
সেটা মনে হয়। কারণ
আমার মনে হয় একবার নিজেকে যদি প্রুফ করতে পারে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো তাহলে করুক, কোনো অসুবিধা। আমরা কিভাবে, আমরা ভূত স্কিমটা তো এভাবে শুরু হয়েছিল যে
ওল্টা মনে, আপনার কি মনে হয় করতে পারবেন, আপনি কি মনে হচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আলটিমেটলি আপনি বলুন যে
আসলে এরকম অভিজ্ঞতা বিভিন্ন সময় হয়েছে, তো ওগুলো আমি ট্যাকল করেছি এবং ট্যাকল করেই এখানে আসা।
হ্যালো বলেন বলেন, চলে তো আসছেন, আর কি হবে, সেকেন্ড টাইম আসতে বলে আসলেন না, অসুবিধা নেই, চলে আসছেন, বলেন বলেন।
আপনি তাহলে আমার মনে হয় যে কি এখন কি মনে হচ্ছে বলবেন?
ওই ঘটনা ছাড়া আমি বিভিন্ন অন্যান্য যে ধরনের ঘটনাগুলো আছে সেগুলো বলতে পারি।
আচ্ছা,
প্রথমে শুরু করি হচ্ছে আমার ছোটবেলা নিয়ে।
আচ্ছা,
আমার ছোটবেলা খুব রেস্ট্রিক্টেড কেটেছে, তো আমার পুরো যে বাড়িটা ছিল, বাড়িটা ছিল পুরনো একটা বাড়ি, সেটা আমার আব্বা কিনে নেন, সেটা জমিদার বাড়ি ছিল।
আচ্ছা,
তো একটা রুম আমি পাই থাকার জন্য, তো সেই তখন ক্লাস 6 বা 7 এইরকম সময়টুকু।
আচ্ছা,
তো সেই সময়টা আসলে বয়সন্ধিকাল, অনেক ধরনের চেঞ্জ হয়, অনেক ধরনের দুষ্টমি বা এই, তো যেটা হতো আমার যে কোনো কারণে কোনোভাবে যদি আমি কোনো কাজ করতাম বাইরে, যেটা আসলে আনএক্সপেক্টেবল টু ইয়ংগার বড়দের,
আপনাদের যারা সিনিয়র ছিল,
আমি ওই রাতে ঘুমানো আমার পক্ষে ওই রকম সম্ভব ছিল, হতো না।
আচ্ছা,
প্রচন্ড ভয়, প্রচন্ড ভয় আমাকে ধরতো, এবং যেটাকে বলে বুবাই ধরায় বলে বা এরকম এই ধরনের প্রবলেম হতো।
আচ্ছা,
কোনো একটা অকারেন্স করে যদি আমি বাসায় ফিরতাম এবং ওই রকম ঘুমাতাম, মানে কোনোভাবেই ঘুমাতে পারতাম না।
আচ্ছা,
কিন্তু সেই রাতগুলো কিন্তু আমি পার করেছি, ওই রকমই পার করেছি।
ওকে,
এটা একটা ব্যাপার। একটা ব্যাপার যে ওই রুমটাতে যদি কখনো গেস্ট আসে তো ওই রুমটা ইউজ করতে দেওয়া হতো, আমি তখন শেয়ার করতাম অন্য বোন ভাই বোনদের সাথে। তো ওই রুমে যেসব গেস্ট থেকেছেন তারা দ্বিতীয়বার আর ওই রুমে থাকতে চাননি কখনো, ফিরে আসেননি।
আচ্ছা,
কেউ কেউ তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করে গেছেন এবং কেউ কেউ পুরোপুরি চেপে গেছেন এবং একসময় দেখা গেছে যে তাদের সাথে আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে।
আচ্ছা, মানে কেউ আর পরে ওইটা বলেনি যে কি হয়েছে?
রাইট।
ওই ঘরে আসলে কি হতো আপনি কি জানেন বা এরকম?
একটা ঘটনা বলি। ওই রুমটা আসলে ড্রয়িং কাম আমার বেডরুম ছিল।
আচ্ছা।
তো সোফা আছে এবং আমার বিছানাতে ই আছে, বালিশ আছে। তো একদিন আমার আমা আমার খুব বকা শুরু করলেন। কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে সমস্ত বালিশ কুশন সবগুলো মেঝেতে ফেলা।
আচ্ছা।
একটা কুশন উড়ে যেতে পারে না, কোনোভাবে পসিবল না যে উড়ে যাওয়া, কিন্তু সেটা মেঝে ফেলা, মেঝেতে ফেলা, এলোমেলো করা।
আচ্ছা। এটা আপনি করেননি?
আমি করিনি
বা অন্য কেউ করেনি?
অন্য কেউ তখন আমি এবং আমার মা ছাড়া বাসায় কেউ
আর কেউ ছিল
না, কেউ ছিল না। তো আম্মা সরাসরি আমাকে ধরলেন যে এটা তোর কাজ। আমি যতই ডিনাই করি ততই মা এটা মানতে রাজি না, কারণ উনিও করেননি স্বাভাবিকভাবে, এটা তো মানবেন না উনি।
মানে এরকম কি হয়েছে আপনার যে আপনি সাধারণত কোন সময় এরকম হয়েছে যে একটা কাজ করেছেন কিন্তু পরে আবার ভুলে গেছেন?
না, এই ধরনের ঘটনা খুব আমার মনে পড়ে না যে ভুলে গেছি, সত্যি যদি ভুলে যেতে থাকি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই।
তারপর আরেকদিন একটা ঘটনা ঘটেছে, আমি তখন বাসায় ছিলাম না। তো আম্মা আমার ওই রুমটাকে ঠিকঠাক করে জাস্ট গুছিয়ে উনি রান্নাঘরে চলে গেছেন। তো পরবর্তী রান্নাঘর থেকে বের হয়ে যখন উনি অন্যদিকে যাচ্ছিলেন, তখন উনি দেখতে পাচ্ছেন, মানে কোন একটা মনে হলো যে আমি ফিরে এসেছি, বাসায় ফিরে এসেছি। তুমি কৌতূহলী হয়ে উনি যান, দেখি কেন ফিরে আসলো, তো কলেজ যাওয়ার কথা বাই স্কুলে যাওয়ার কথা। তো যে দেখেন যে দেয়ালে যতগুলো পোস্টার আছে, মানে ক্যালেন্ডার, সেটা অনেক আগের কথা, তখন ক্যালেন্ডার ছবি ছিল, ছবি থাকতো, মানে জন্তু জানোয়ারের ছবি আঁকা যেসব ক্যালেন্ডার বা ই ছিল সেগুলো উল্টানো।
আচ্ছা।
এবং কুশন বা বালিশে, বালিশ না কুশনে স্পেশালি ই আঁকা ছিল, কার্টুন বা বিভিন্ন হাতে শুয়ে কাজ করা, শিশুদের কাজ করা, তো সেগুলো পুরোটা উল্টানো,
মানে সব ছবিগুলো উল্টে গেছে,
মানে উল্টানো, মানে হচ্ছে একদিকে সাদা একদিকে।
আচ্ছা, মানে বিছানার কভারটা উল্টানো, তারপরে ছবিগুলো উল্টানো, এরকম টাইপের কিছু একটা,
এরকম।
ওকে, এটা তো বেশ অন্যরকম একটা কথা ঘটনা মনে হচ্ছে।
উল্টানোর ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, বিকজ এই উল্টো ছবি, উল্টো জিনিসপত্রের সাথে আমরা এখন পর্যন্ত রিসার্চ করে যা বের করতে পেরেছি, মানে সাক্ষাৎ শয়তান যেটা বলে, মানে ডেভিলের, ডেভিল ওয়ার্শিপ করা বা ডেভিল এই টাইপের কিছু যদি আমরা কিছু দেখি সেখানে উল্টো ব্যাপারটা থাকে আর কি।
আচ্ছা।
সো এই এই যেই বাসাটাই ঘটনাটা ঘটেছিল ওই বাসাটা কি এখনো আছে?
আনফরচুনেটলি আসলে ওটা ভেঙে ফেলা হয়েছে।
আচ্ছা আচ্ছা।
এবং মজার জিনিস হচ্ছে যে আমি এখন যে অংশ আছি ঠিক ওই জায়গাটাতেই আবার ফিরে এসেছি।
আচ্ছা।
মানে আমি অনেকদিন দেশে, মানে দেশের বাইরে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলাম, গেছিলাম, পরে এখন নতুন করে বিল্ডিং করা হয়েছে, অ্যাপার্টমেন্ট করা হয়েছে। তো যে অংশটুকু, যে বেডরুমটা অ্যালোকেট করা হয়েছে আমাকে, ওটাই ওই পজিশনে আমি।
আচ্ছা আচ্ছা, ওইখানেই এখন অ্যাপার্টমেন্ট উঠেছে এবং আপনার যে রুমটা হচ্ছে ওই আগের পাশে ওই জায়গায়। আচ্ছা, আপনি কোন ফ্লোরে আছেন এখন আর আগে ওই বাসাটা কোন ফ্লোর ছিল?
আমি আছি এখন থার্ড ফ্লোরে, চারতলাতে।
আগে বাসাটা কি একতলা ছিল না দোতলা ছিল?
তিনতলা ছিল।
তিনতলা ছিল। আপনি নিচের তলায় কে থাকে
এখন?
হ্যাঁ, মানে কে থাকে, মানে নাম জানা দরকার নেই, বলতে
হচ্ছে এই মুহূর্তে হচ্ছে ডুপ্লেক্স।
লিখতে গিয়ে কাগজ কলম খুঁজে না পাওয়া, তারপরে লেখার মাঝখানে SMS পাওয়া, এগুলো কিন্তু আবার ওইখানেই হচ্ছে।
এই টাইপের জিনিসপত্র তো অ্যাকচুয়ালি কি বলবো, আমি যেটা বলবো যে এই টাইপের সিনারিও আমাদের, মানে এরকম হয়েছে যে আমরা স্পেসিফিক একটা বাসাতে যাচ্ছি ইনভেস্টিগেশনের কারণে, আমরা যাব কিন্তু আমরা অনেক সিগন্যাল পেয়েছি যে না এখানে যাওয়া ঠিক না। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মধ্যেই হয়েছে। ইভেন এরকম একদিন ঘটনা ঘটেছে যে জিব্রানের মা আন্টি উনি কল দিয়ে বলেছে বাসায় আসতে, আমরা তখন যাচ্ছিলাম এক স্পেসিফিক একটা জায়গায়, তারপরে বাসায় যাওয়ার পরে উনি বলে যে দেখো বাবা তোমরা তো এরকম খারাপ একটা জায়গায় যাচ্ছ, ফার্স্ট ইনভেস্টিগেশন রাইট, আমাদের ভূতিষ্ঠের ফার্স্ট ইনভেস্টিগেশন অফিসিয়াল ইনভেস্টিগেশন, আমরা যাচ্ছিলাম তখন আঙ্কেল কল দিয়ে বলে যে আসতে গেলাম, আন্টির সাথে কথা হলো, আন্টি বললো যে উনি একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা কি উনি এখন আমাদের বলেনি, বাট উনি এই কথা বলে যে স্বপ্নটা কি বাবা এটা আমরা আমি তোমাদের বলতে পারবো না, বাট আমি এতটুকু জানি তোমরা একটা খারাপ জায়গায় যাচ্ছ, সো তোমাদের প্রিকশন নেওয়া উচিত, তোমরা এখন ওখানে যাও না, তোমরা উনি একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলেছিল যে ওখানে একজন লোক আছে তার সাথে গিয়ে দেখা করো, আমি স্বপ্নে কোনো একটা সিগন্যাল বা কিছু একটা পেয়েছে, এবং জিনিসটা আমরা সিরিয়াসলি নেই না নেই ওই কারণে না, জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছিল দেখে আমরা পরবর্তীতে আর ওই বাসায় না গিয়ে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম।
আচ্ছা,
এবং এই স্পেসিফিক যে বাসাটার কথা বলছি এই বাসের সেকেন্ড টাইম আমরা যখন যাওয়ার অ্যাটেম্প নিলাম তখন হাইওয়েতে রাত 12টার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়, সারা রাত আমরা একটা জঙ্গলের ভিতরে বসেছিলাম, অনেক অনেক ঘটনা আছে এগুলো আমাদের সামনে এপিসোডে দেখা যাবে, বাট এইটাই এই ধরনের সাইন এই ধরনের সিগন্যাল আমার মনে হয় মাঝে মধ্যে আমরা পাই, এখন আমরা কে এটা কিভাবে নিব সেটা তার নিজের ব্যাপার, বাট আমাদের লেটলি আমাদের যেসব এক্সপিরিয়েন্স হয়েছে আমরা খুবই সিরিয়াস ভাবে জিনিসটা
নিই,
খুবই সিরিয়াস ভাবে নিই, যে কারণে আমরা তো এই টাইপের ঘটনা ঘটলে তখন আমরা বলি যে একটু আগে থেকে একটু প্রিকশন নিয়ে রাখা ভালো, মানে প্রিকশন নেওয়ার দরকার আছে,
আমরা সিরিয়াসলি নেই বাট উই অলসো ডু ইট but because amra chi bhutish
ha amra ekhon amra
professionals
na professional boli ar jei boli mane amar kotha ekta seta chhe je amra jinish ta korchi eta amra dekhi amra korchi ami ekhon jodi amra jodi boli je ekhon shobai koro tale hobe na
sheta na absolutely not because apni mane we are all single unfortunately and you know we amader prothom thekei lifestyle to different chilo
mane
amra ashole erokom responsible
আমি যেটা বলতে চাইছিলাম যে সবার তো অ্যাকচুয়ালি এগুলো করা পসিবল না, সবার রাতের পর রাত দিনের পর দিন সবার টাইম পসিবল না, সো এখন এই টাইপের জিনিসপত্র হলে আমার মনে হয় যে যদি নিজের উপর কনফিডেন্স থাকে তাহলে আগানো উচিত, আর না হলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হয় যদি আমাদের কাছে ট্রান্সফার
করে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
মানে আমরা রেডি, আমরা যে কোনো জায়গায় যেতে রাজি আছি, আমাদের কোনো সমস্যা নাই,
ওকে,
আমরা এরকম একটা কুয়ার নিচেও আমরা নেমেছি যেখানে মানুষজন নামবে নাকি আর উঠে না, মারা যায় ভিতরে,
আচ্ছা,
আমাদের অক্সিজেন সিলিন্ডার মাস্ক নিয়ে আমাদের নামতে হয়েছে, কিন্তু আমরা নেমেছি দেখার জন্য যে
কোভিড
অ্যাকচুয়ালি কি, আমি নামছিলাম, বাট ওই ব্যাপারটা হচ্ছে ওইটাই যে আমরা করছি ফাইন, মানে আমরা নিজেদের ঢোল নিজে পিটানোর জন্য এগুলো বলছি না, বলছি যে অ্যাকচুয়ালি একটু হলেও এক্সপিরিয়েন্স থাকা উচিত এইসব জিনিস হ্যান্ডেল করতে, ওনাকে আমি এই কারণে জিজ্ঞেস করলাম যে উল্টা ছবি টবি উল্টা ছবি টবি কিন্তু এই ডেভিল টেবিলের সাইন এগুলো, সো এখন কিছু হয় নাকি, এখন যদি এই ছোটোখাটো ওই যে এই ইয়ে খুঁজে না পাওয়া এগুলো এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, বা হলেও এগুলো জাস্ট প্রথম দিককার একটা সাইন, এটা নিয়ে আর ফার্দার প্রসিড না করলেই চলবে, মনে হয় না প্রবলেম,
তো আমরা মনে হয় একটা ব্রেকে যাই না, আমরা একটা ব্রেকে যাই এবং ব্রেক থেকে ফিরে আসার পরে আমাদের তো SMS, আমি তার আগে SMS করার নিয়মটা বলে দিই, এবং ওই যে এই ধরনের কোনো কিছু যে আপনি সমস্যা মনে করছেন শেয়ার করতে সেটা আপনি ইচ্ছা করে ট্রান্সফার করে দিতে পারেন আমাদের কাছে, আপনি ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot@radiofurti.fm, এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করে দিতে পারেন, একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেক থেকে ফিরে আসবো আবার সবাইকে নিয়েই, আর প্রথম যে গানটা সেটা হচ্ছে ব্যাবাক বিভাগী বাই অর্ণব, চলুন শুনে আসি গানটি।
আবারও ফিরলাম, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, এবং আপনারা যারা SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoot@radiofurti.fm, আর যারা আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhootfm.rasel, কারা কারা এখন রাস্তায় আছেন একটু আমাকে SMS করে অবশ্যই জানিয়ে দিবেন, এবং রাস্তায় যেতে যেতে ঘটনাগুলো কেমন লাগছে এবং এই ঘটনাগুলো ফিরিয়ে নিয়ে আসায় আপনাদের কি অনুভূতি, কেমন লাগছে, এবং আমরা এরকম ধরনের প্রোগ্রাম আরও করতে পারি কিনা মাঝে মাঝে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আরও একটি ঘটনায়, এটা 2010 একটা ঘটনা এবং তারিখটা ছিল 1-10-2010,
এবং এই দিন একজন আমাদের এখানে একজন আমাদের অতিথি এসেছিলেন যার ব্যাপারটা একটু অন্যরকম ছিল। তিনি ভূতাশ্রমে অনেকদিন ধরে আসতে চাচ্ছিলেন, আসতে পারেন না, SMS করেন, SMS আসে না, এবং খুবই অদ্ভুত একটা ঘটনা। তো আমরা এই ঘটনা একটু শুনব।
আমি নূর আহমেদ, আমি লাস্ট নেমটা উচ্চারণ করছি না এই কারণে যে অনেকেই আমার লাস্ট নেমে আমাকে চিনতে পারেন, এই কারণে আমি উচ্চারণ করছি না,
একদমই দরকার নেই।
তবে ওল্ড টাউন নামে আপনি আমাকে ই করতে পারেন, রেকগনাইজ করতে পারেন
ওল্ড টাউন। তাহলে আমরা সবাই আপনাকে ওল্ড টাউন হিসেবেই এখন কথা বলি, আমরা ওল্ড টাউন হিসেবে। ওল্ড টাউন, আপনার তো গল্প ছিল কিছু এবং সেই গল্পগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন, তারপরে একটা পর্যায়ে আপনি আমাকে SMS করে জানালেন যে আপনি শেয়ার করতে চান না, কজ কিছু প্রবলেম হচ্ছিল আপনার সাথে। সো পুরো আমরা সেই ব্যাপারটাই জানতে চাচ্ছি যে কি হয়েছিল, ঘটনাটা না মানে জাস্ট, যেহেতু আপনি ঘটনাটা আসলে শেয়ার করতে চাচ্ছেন না, সো সেই ঘটনাটা শেয়ার করার ক্ষেত্রে কি কি বাধা এসেছিল?
প্রথমত আমি যখন আপনাদের এই ভূত FM নিয়ে কাজ করার কাজ দেখি, কাজ শুনি, আসলে শুনি, তখনই আমার আগ্রহ জাগে। এবং ছোটবেলা থেকেই আমি প্রচুর কৌতূহলী যে কোনো বিষয়ে, বিশেষ করে নর্মাল যদি কোনো কিছু হয় তার প্রতি আমার প্রচুর কৌতূহল থাকে। তো আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে যোগাযোগ করে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব,
সেগুলো আপনি আমাদের সাথে বলবেন।
তো আমি প্রচুর SMS পাঠিয়েছি অনেকভাবে, অনেক নাম্বার থেকে, অনেক অ্যাকাউন্ট থেকে, কিন্তু কোনোভাবেই সেটা রিচ করেনি,
মানে আমাদের কাছে রিচ করে।
রেডিও ফুটতে যখন কেউ SMS করে সাধারণত তার কাছে একটা রিপ্লাই,
নোটিফিকেশন
দেয়, রাইট? সেই নোটিফিকেশন গুলো আমি পাইনি। কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে যে আমি সকালবেলাতে পেয়েছি যে আমার SMS টি যায়নি।
আচ্ছা,
এটা হতে পারে,
খুবই স্বাভাবিক।
তো আমি ডিসিশন নিলাম যে আমি কিছু লিখব।
আচ্ছা,
লিখে তারপরে সেটা আপনাদের
মানে কাগজ কলমে,
কাগজ কলমে লিখব।
গুড।
তো সেটা রাত ছিল এবং
কয়টার দিকে?
রাত অলমোস্ট 2টা বা 2:30 এরকম এরকম সময়টা।
ওকে।
তো মজার ব্যাপার হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টে আমি থাকছি, সেখানে পুরো ঘর খুঁজে আমি কোনো কাগজ কলম পাচ্ছি না, ডিসেন্ট একটা পেপার যেখানে লেখা যায়
কাগজ না কলম, সাধারণত হয় যে কলম পাওয়া যায়,
কলম পাওয়া যায় না এরকম কিছু, কিন্তু ডিসেন্ট কাগজ এবং কলম কিছুই পাইনি।
আচ্ছা,
শেষে আমাকে ব্যবহৃত কিছু কাগজের উল্টো পাশে আমাকে লিখতে হয়েছে। তো আমি যখন লেখা শুরু করলাম, লেখার শুরুর আগে আমি শুরু করেছিলাম হচ্ছে যে আপনাদের প্রোগ্রামের যে ধারাটা, প্রথম দিকে আপনারা সায়েন্স এবং বিভিন্ন ধরনের যে যৌক্তিক দিকগুলো তুলে ধরছেন সেইগুলো ছিল, সেগুলো ভালো লাগছিল, কিন্তু পরবর্তীতে টার্ন নিচ্ছিল হচ্ছে গল্প শেয়ারিং,
আসলে গল্প না, আসলে
মানে ঘটনা, ঘটনা শেয়ারিং গুলোর দিকে। তো আমি ওই দিকে একটু মনোযোগ দিয়েছি।
আচ্ছা,
তারপরে এক সময় শুরু করলাম আমার অভিজ্ঞতা লেখার।
সেদিন কাগজ কলম কি হয় পেয়েছিলেন?
আমি শেষ পর্যন্ত কাট পেন্সিল, আমার ছেলের পেন্সিল এবং অল্প কয়েকটা ব্যবহৃত কাগজ, মানে এক সাইডের লেখা আছে ইউজ করা হয়েছে, ওই ইউজ করা কাগজগুলো আমি মানে ওখানে লিখেছি।
আচ্ছা,
তো এক সময় আমি দেখতে পেলাম যে, আমি শুনতে পেলাম যে আমার মোবাইলে একটা SMS আসছে। তো আমি সেটা কেয়ার করিনি প্রথমে, অনেক SMS আসে। তো পরবর্তীতে দ্বিতীয়বার যখন আসলো, তো আমি সাধারণভাবে আমরা দেখি যে কে করেছে, তো ওই SMS,
সেই SMS টা কোনো কি রিপ্লাই SMS ছিল বা এরকম কিছু?
না।
আচ্ছা,
শুধু একটা ওয়ার্ড ইংরেজিতে লেখা, NO,
নো,
নো।
কে পাঠিয়েছিল এটা?
এটার কোনো সেন্ডার নেই,
এটার কোনো সেন্ডার নাই, কিন্তু আপনার ইনবক্সে চলে আসলো। এবং তখন আপনি লিখছিলেন, যখন আপনি ঘটনা লিখছিলেন, তখন আপনার মোবাইলে কেউ SMS করে জানালো NO, নো, এবং সেটা কোনো সেন্টার নাই,
কোনো সেন্টার নেই।
এবং আপনি নিজেও, আমি যদি জানি যে আপনি এই সমস্ত টেলিকমিউনিকেশন আছেন, সুতরাং আপনার এই ব্যাপারটা ভুল হওয়া একেবারেই কোনো সুযোগ নাই,
মানে সুযোগ একেবারে নেই আসলে, ঠিক না, মানে তাদেরকে দেখালাম, তারা আমাকে জাস্ট ইগনোর করছে, হচ্ছে যে আমি দুষ্টুমি করছি, যোগ করছি, প্র্যাকটিক্যাল যোগ, যে আমি কোনোভাবে বানিয়ে সেটাকে ইন করে তাদেরকে দেখাচ্ছি। আমি কারণটা বলিনি যে কোথা থেকে এসেছে ভাই, আমি শুধু তাদেরকে জানতে চেয়েছিলাম যে এই এটা সেন্টার কি হতে পারে, কিন্তু তারা উত্তর দিতে পারেনি। আর এর পরবর্তীতে যেটা হয়, সেই মোবাইলটা সম্পূর্ণ পানিতে পড়ে যায় আর কি, ড্রেনে। সেটা হয় হচ্ছে আমি বাইক রাইড করি, বাইক থেকে আমার উপরের পকেটে ছিল, তো কোন একটা ঝাঁকিতে সেটা কয়েকদিন বৃষ্টি প্রচুর হয়েছে,
আপনি তার মানে ওটা রেখে দিয়েছিলেন
দেখানোর জন্য প্রমাণস্বরূপ, কিন্তু সেটা আমি আর দেখাতে পাচ্ছি না আজকে আপনাদের। তারপর থেকে শুরু হলো আসলে ঘটনাগুলো, তারপরে আমি লেখাগুলো শেষ করলাম, কিন্তু ডিসিশন নিলাম হচ্ছে যে না, আমি সেই লেখাগুলো কিছু অংশ বাদ দিয়ে আপনাদের কাছে পৌঁছাবো।
আচ্ছা, কিছু অংশ কেন বাদ দিবেন?
কারণ ওই নোয়ের ব্যাপারের জন্য।
আচ্ছা,
যেহেতু এটা একটু মিস্টিরিয়াস হয়ে যাচ্ছে, ওই অংশগুলো বাদ দিয়ে আমি লেখাটা লিখে তৈরি করে রেখে আমি ঘুমিয়ে গেছি। তখন অলমোস্ট সকাল হয়ে গেছে, ভোরে আজান দিচ্ছে, ঘুমিয়ে গেছি। তারপরে পরের অনুষ্ঠানে, মানে শুক্রবার ভূত এফএম হয়, তো আমি বৃহস্পতিবারে সকালবেলা রওনা দিয়েছি বাসা থেকে ওই পেপার্স গুলো নিয়ে রওনা দিয়ে সরাসরি আপনাদের স্টুডিওর আশেপাশে এসেছি, এবং প্রায় ঘন্টা খানিকের মতো আমি বিভিন্ন গলি গলি অলিগলি বিভিন্ন জায়গায়।
আপনি আমাদের এখানে আসতে চাইছিলেন আসলে?
আমার উদ্দেশ্য ছিল হচ্ছে
লেখাটা পৌঁছে দেওয়া,
কিন্তু কোনোভাবেই আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি কারণে এসেছি।
মানে আপনি জাস্ট ভুলে গেছেন
যে কেন
কেন আপনি ভুলশানে এসেছেন, বা কেন আপনি আমাদের অফিস খুঁজছেন। না, আমাদের অফিসের কথা মনে আছে,
অফিসের কথা মনে নেই।
কিন্তু এটা কি আগে কখনো আপনার এরকম হয়েছে যে মাঝে মাঝে এরকম হয়েছে বা এরকম ভুলে
গেছেন? না, আমি বাসা থেকে টার্গেট নিয়ে বের হচ্ছি একটা জায়গায় কাজ করার জন্য, এটা ভুলের কথা না। আর আমার এখানে মানে সবচেয়ে বড় যে অবাক বিষয় যে আমি কোনো কিছু নিয়ে বের হইনি, আমি শুধু কাগজ নিয়ে বের হয়েছি, সেটা আপনাদের রিসেপশনে রেখে আমি চলে যাব।
ওকে,
এটা ছিল আমার
ইচ্ছা, বুঝতে পেরেছি,
কিন্তু আমি কোনো দিশা পাইনি, তাই সময় ফিরে গেলাম।
বুঝতে পারছি,
ফিরে যাওয়ার পরে তখন আমার মনে হলো যে আমি তো আসলে কাগজগুলো পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম, মানে তখন আমি রিয়ালাইজ করতে শুরু করলাম যে আসলে এটা কি হচ্ছে।
রাইট, মানে আপনি এসে, আপনি যখন আমাদের অফিসের এই জায়গাটা আসলেন বা গুলশানের আশেপাশে ঘুরে গেছেন, আপনার একবারও মনে পড়েনি যে কেন আপনি এসেছেন বা কি কারণ এর পেছনে, কোনো কিছু আপনি খুঁজে পাননি?
খুঁজে পাইনি।
ওকে, মানে এটা খুবই খুবই অদ্ভুত টাইপের একটা ব্যাপার। এবং এখনো পর্যন্ত আপনার ওই SMS এর ব্যাপারটা খুব রহস্যজনক, যে কে SMS পাঠিয়েছিল আপনাকে, এবং তারপরে আপনি যে আমাদের অফিস খুঁজে পেলেন না, এই পুরো ব্যাপারটাই খুবই রহস্যজনক।
এবং রহস্যের শুরুই হচ্ছে SMS।
ওকে,
তো তারপরে যেটা আমরা শুরু করলাম যে ঠিক আছে, ফরগেট অল অল থিংস, কোনো কিছু শেয়ার করবো না। তখনই আপনাদের সাথে আমার ই হলো, SMS সেন্ড করলাম, সাথে সাথে রিপ্লাই পেলাম যে এটা অ্যাকনোলেজ। এবং
যখন আপনি ডিসিশন নিলেন যে আমাদেরকে আসল ঘটনাটা বলবো না, তখন আপনি দেখলেন যে আপনার SMS টা গেল
এবং আপনার সাথে কমিউনিকেশন আমার হলো।
হলো এবং আপনি এখনো নিশ্চয়ই আপনি মানে আমি
ডিটারমাইন্ড হয়ে এসেছি যে আমি ওই অংশটুকু যে অংশটুকু আসলে মূল অংশটুকু ওই অংশটুকু
আপনি বাদ দিবেন।
আজকে আসলে আজকে যেটা হয়েছে মানে আমি প্রচন্ড অবাক হয়েছি ব্যাপারটা যে আমি আজকে দেড় বছর যাবত একটা বাইক চালাই যেখানে আমি কখনো কিক দিয়ে স্টার্ট করিনি, কখনো না, মানে একেবারে কেনার থেকে আজ পর্যন্ত। এবং আজকেও চালিয়েছি, সেলফ স্টার্ট হয়েছে, অনেকবার অনেক জায়গায় গিয়েছি। আমি যখন রওনা দিচ্ছি এখানে এর উদ্দেশ্যে, তখন জাস্ট প্রেস যখন করলাম কাজ করছে না, মানে সেলফ কাজ করছে না, মিন্স মানে স্টার্ট হচ্ছে না। আর এরপরে আমি আর একটু করি, আমি কিক দিয়ে স্টার্ট করে আমি চলে এসলাম আপনাদের এখানে, এবং নিচে আসার পরপরই আমি যখন নামলাম এবং অফিসে নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটির সাথে কথা বলছি যে কিভাবে যেতে হবে, তখনই আপনাদের এই এরিয়ার কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, লিফট বন্ধ হয়ে গেল।
ওকে,
মানে আমাকে নয়তলায় হেঁটে উঠতে হয়েছে।
অলরাইট,
মানে আসলে যদি এগুলোকে আমরা একসাথে ফেলি তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ দাঁড়ায়।
হ্যাঁ, মানে আপনার সাথেই বারবার করে এটা হচ্ছে এবং আপনাকে কেউ হয়তো এরকম হতে পারে যে চাচ্ছে না যে উনি এই গল্পগুলো বা এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করুন।
ওয়েল, আমার আমার যেটা মনে হয় এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে, সেহেতু এই ব্যাপারটা আজকে আপনি রেডিতে বলেছেন, ফাইন, বাট আর কাউকে না বলেই ভালো, জিনিসটা আমার মনে হয় চেপে যাওয়াই ভালো, সিরিয়াসলি।
বিকজ
আমরা এই টাইপের অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করি লাইফে, মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসটা করা উচিত না, তারপরে আমরা করি। এই এ ধরনের এক্সপিরিয়েন্স আমাদের এই ভৌত স্ট্রিমের মধ্যেই হয়েছে এবং আমরা ওটার জন্য পরে আমাদের সাফারও করতে হয়েছে, এরকম জিনিসও হয়েছে। সো যেটা বলবো যে আপনি তো মেইন ঘটনাটা বললেন না, ফাইন, বলার দরকারও নাই, আমরাও চাই না আপনি বলুন, সব কিছু সবার জানার দরকার নাই, এবং আমার মনে হয় জিনিসটা আর কাউকে না বলেই ভালো, জিনিসটা অ্যাভয়েড করেন, জিনিসটা এখানেই শেষ করে দেন আর কি।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, এবং আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই দেখতে পাচ্ছি রাস্তায় আছেন এবং অনেকেই যাচ্ছেন, এবং অনেকে খুব অদ্ভুত ব্যাপার যে গরু কিনে ফিরছেন। ওকে, সো কুরবানির ঈদ এবং এই ঈদের আগে এই বার্থডে, মানে ঈদের খুশি, বার্থডের আনন্দ, আমাদের ফুর্তিতে না একদম একটা উৎসব চলছে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, যেই এপিসোডে আমরা ঘটনা শুনছিলাম, যে এপিসোডের ঘটনা শুনছিলাম আমরা, সেই এপিসোডে কিন্তু সুমন ভাইও এসেছিলেন। তো আমরা সুমন ভাইকে ওই এপিসোড থেকে মিস করতে চাচ্ছি না, আবারও শুনে আসবো আরও একটা ঘটনা, এবং আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে।
এখন ঘটনায় চলে যাই। ঘটনাটা বলার আগে কিছু জিনিস বলা দরকার যারা জানেন না তাদের জন্য, সেটা হচ্ছে আমাদের ভূত স্টিম, আমরা যে ইনভেস্টিগেশন গুলো করছি, আমরা এক এক জায়গায় যাচ্ছি, এক এক জিনিস হচ্ছে। সো এগুলো করতে গিয়ে আমাদের একটা ইনভেস্টিগেশন বেশ একটু সিরিয়াস দিকে টার্ন নিয়েছে, এবং আমরা কিছু রেফারেন্স, কিছু ইনফরমেশন আমরা বাইরে থেকে পাচ্ছি, মানে দেশের বাইরে থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছে যে তোমরা এই জায়গায় ইনভেস্টিগেট করছো, আমরা জানি, সো এই জায়গায় এই এই জিনিসগুলো হয়েছে, আমরা জানি, এই টাইপের জিনিসপত্র। সো যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইউটিউবের ঘটনাটা বলি না, মজার ব্যাপার হচ্ছে যে আমরা কয়েকদিন আগে আমাদের ভৌতিস্ট অনুষ্ঠানটার একটা ট্রেইলার, একটা ডেমো ট্রেইলার আমরা 5 মিনিটের আমরা ইউটিউবে আপলোড করি, যেখানে আমরা সবাই কথা বলছি। এই ট্রেলারটা যখন ইউটিউবে আপলোড করা হয়েছে তখন তো দেশের বাইরে অনেকেই দেখেছে, তো আমার পরিচিত একজন যে কিনা এটা দেখছিল, সো তার অফিসের, তার এক কলিগ, সে আমেরিকান, সে ওটা দেখে সাথে সাথে বলল যে আমি তো এই ঘটনাটা জানি। ঘটনা মানে ট্রেলারের সামনে একটা নাটক ছিল, একটা যে ওয়াইফটা শুয়ে থাকে আর হাজবেন্ডটা দেয়ালের মধ্যে, বলেছে এই ঘটনাটা আমি জানি, আর ওখানে লেখা ছিল সামওয়্যার ইন খুলনা।
রাইট,
আমরা এর আগেও একবার ক্লিয়ার করেছিলাম, আবার বলি যে জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি খুলনায় না, এটা অ্যাকচুয়ালি খুলনার বাইরে একটা ডিস্ট্রিক্টে,
খুলনা ডিভিশনে
অ্যাকচুয়ালি খুলনা ডিভিশনের অন্য একটা জেলায়।
ওকে,
এবং ওই ভদ্রলোক ওখান থেকে বলে দিয়েছে এটা তো খুলনায় না, এটা হচ্ছে অমুক জায়গায়।
ও মাই গড।
সো তখন আমার যে পরিচিত যে ছেলেটা, সে আমাকে কল দিয়েছে, কল দিয়ে বললো যে শোন ভাই, একজন ক্লেম করতেছে এটা খুলনায় না, এটা হচ্ছে অমুক জেলা, এটা কি সত্যি নাকি? সাথে সাথে আমরা তো অবাক হয়ে গেলাম, এটা একটা আমেরিকায় বসে একটা লোকের জানার কথা না।
রাইট,
তখন আমরা বললাম যে হ্যাঁ, এবং তার সাথে আমরা কথা বলতে চাই সে কিভাবে জানে। তারপর অনেক ঘাটাঘাটি করার পরে আমরা বের হলো যে এই স্পেসিফিক বাসাটায় তার আঙ্কেল মানে তার এটা হচ্ছে তার মায়ের মানে মামা, তার মামা এটা সেভেন্টিজে সে এনজিও হয়ে বাংলাদেশে এসেছিল একটা কাজ করতে। সো ওই ভদ্রলোক আবার একটু অন্যরকম একটু এই টাইপের অ্যাডভেঞ্চারাস টাইপের একটা লোক ছিল। সো সে যেই জেলায় ছিল যেই জেলায় কাজ করেছিল ওদের তো মফস্বল টাউন এইসব জায়গায় কাজ করে। সো সে খবর পেয়েছিল যে একটা বাসা সেই বাসাতে নাকি অনেক উল্টো পাল্টা জিনিসপত্র হয়েছে এই টাইপের সার্জারি, তখন সে এটা নিয়ে ইনভেস্টিগেট করে সে নিজের থেকে। করার পর সে অনেক ইনফরমেশন বের করতে পারে যে ইনফরমেশন গুলো এখনো আমরা জানতাম না, আমরা জেনেছি এইবার আমেরিকা যাওয়ার পরে। এগুলো যাওয়ার পরে সে অনেক ইনভেস্টিগেট করার পরে তারপরে সে যাই হোক সে আবার ইয়েতে ব্যাক করে। তারপরে সে ছোটবেলায় এই গল্পগুলো ওই এদের বলতো যে ভাগদের ভাগদের বলতো আর কি, যে এরকম বাংলাদেশ নামে একটা জায়গা আছে ওখানে আমি গিয়েছিলাম এই হয়েছে। এই গল্পগুলো শুনে ওরা বড় হয়েছে এবং তারপরে হঠাৎ করে একদিন তার কলিগকে দেখে যে ইউটিউবে একটা ভিডিও তাকে দেখাচ্ছে এবং দেখে যে সেম জিনিস। এভাবে মানে কত বড় কোইন্সিডেন্স, এভাবে আমরা অ্যাকচুয়ালি লিঙ্কটা পাই। লিঙ্কটা পাওয়ার পর তারপরে আমি শাকিব জিব্রান তিনজন মিলে বসে যে কি করা যায়, তো তখন মোটামুটি ডিসিশন হলো এটা যে আমি যাবো ওরা থাকবে, বিকজ এখানে ভূতের সময় একটা ইস্যু ছিল এখানে যে হঠাৎ করে আমরা বলে টেলে তারপর হয়ে যাই তখন এটা কেমন লাগে। সো যাবো এবং যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ওই সাইফাই চ্যানেলে যেটা ঘোস্ট হান্টার্স যে অনুষ্ঠানটা এটা যখন বাংলাদেশে দেখায় হচ্ছে এএক্সএনে বোধ হয়, এই ঘোস্ট হান্টার্স এর যে টিমটা এই টিমটার সাথে আমাদের আগে যোগাযোগ হয়েছিল, এইসব ব্যাপার নিয়ে আমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল। সো আমরা এর আগের বার যখন গিয়েছিলাম কন্ট্যাক্ট করেছি ইমেল করেছিলাম, তো ওদের তখন আমি আবার যোগাযোগ করে বললাম যে আমি একটা কাজে আসছি তোমাদের সাথে, আমার বিকজ আমার মনে হয়েছে যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল যে ইন্টারন্যাশনাল একটা ব্যাপার হয়ে গেছে মানে বাংলাদেশ আমেরিকা ইংল্যান্ড মানে এইসব জায়গার মধ্যে কানেকশন একটা ঘটনা নিয়ে। সো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে এরকম একটা ব্যাপার আছে তোমাদের সাথে আমি একটু ডিসকাস করতে চাই ব্যাপারটা নিয়ে। ওরা আবার খুব ফ্রেন্ডলি খুব নাইস বলো যে ইউর মোস্ট ওয়েলকাম তুমি যে কোনো সময় আসতে পারো কোনো অসুবিধা নাই। তারপর তো আমি গেলাম, যাওয়ার পরে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে ঘোস্ট হান্টার্স এর দেড় দুই বছর আগে একটা এপিসোড দেখিয়েছিল ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা লিউনেটিক অ্যাসাইলাম আছে মানে আমরা যেটাকে পাগলাগার বলি আর কি, তো ওই এটা 1850 সাল বা ওরকম কোন একটা সময় করা অনেক পুরনো একটা ক্যাসল টাইপের বিশাল বড় একটা জায়গা ওয়েস্ট ভার্জিনিয়া একটা গ্রামের দিকে। সো ওই লুনাটিক অ্যাসাইলাম এর উপরে তারা একবার ইনভেস্টিগেশনের জন্য একটা এপিসোড করেছিল ইনভেস্টিগেট করতে গিয়েছিল এবং ওখানে অনেক কিছু হয় এবং তারা তারপরে ঘোষণা দেয় অফিসিয়ালি যে দিস প্লেস ইজ হন্টেড, এটা হচ্ছে দেড় বছর আগে। তো ঘোস্ট হান্টার্স এর একটা মজার ব্যাপার আছে তারা মাঝে মধ্যে একই জায়গায় আবার যায় আবার আরো ফার্দার কিছু ইনভেস্টিগেশনের কারণে। তা আমার লাকটা তো ভালো, আমি যখন যাচ্ছি তখন তারা ওখানে যাওয়ার প্ল্যান এবং ওরা তখন বললো যে আমরা একটা জায়গায় যাচ্ছি তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবো। সো আমি তো খুবই খুশি মানে এই চান্স তো হারানো যায় না
সেটাই।
তা ওরা ধরে নিয়েছিল যে আমরা অ্যাটলিস্ট দুজন আসবো, তা আমি একা গিয়েছি তখন ওরা আবার আমাদের সাথে কথা বলো তোমরা বাংলাদেশ থেকে হ্যাঁ তোমাদের ইয়ে দেখেছি মানে ওরা আবার আমাদের সম্বন্ধে খোঁজ খবর ঠিকই বেগে তারাও ট্রেলার টেলার দেখছে তারা খুব ইম্প্রেসড মানে আমরা খুব আমি খুব খুশি ছিলাম মানে আমি এত এক্সাইটেড ছিলাম আমি কল দিয়ে সাকিব জিব্রাহিম বলেছি ওরা ভৌতিকের নাম জানে ওরা আমাদের ট্রেলার দেখছে এই হাবি জাবি এগুলো নিয়ে। তো এনিওয়েজ তারপরে আমার ওখানে আমাদের আমার একটা ছোট ভাই ছিল ক্লোজ ফ্রেন্ড, তো ওকে বললাম যে এরকম দুজন যেতে পারবে তুমি চাইলে আমার সাথে যেতে পারো, তখন বললো যে ঠিক আছে। আর আরেকটা কারণ ছিল ওর গাড়ি আছে তো আমি ভার্জিনিয়াতে যাওয়ার পরে ভার্জিনিয়া থেকে আর্টসেলের প্রথম সাজু আসার আগে যে ড্রামার ছিল তান্ত্রিক নামে ছিল তখন ওই ড্রামার সে এখন ভার্জিনিয়াতে থাকে তার খুব ভালো একটা ব্যান্ডও আছে আইরিস ডিভাইন। এনিওয়েজ পরে আমি আর ইয়ে পুরো ভার্জিনিয়া থেকে ওয়েস্ট ভার্জিনিয়া রাইড মানে রোড ট্রিপ আমরা গেলাম। যাওয়ার পরে প্রথমে যখন ওই ক্যাসল মানে ওই অ্যাসাইলামটাতে ঢুকছি, বাই দ্য ওয়ে 1850 না কততে এই অ্যাসাইলামটা হয়েছিল এটা অনেক বছর হয়ে গেছে বন্ধ, বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওখানে 200 উপরে মানুষ মারা গেছে শোনা কথা আর কি, কিন্তু তিনজন মানুষ মার্ডার হয়েছে ওখানে। ওখানে কিছু ক্রিমিনালি ইনসেইন মানুষজনদের রাখা হতো যারা মানে ক্রিমিনালি ইনসেইন এত পাগল যে খুন খারাপ খারাপ কাজ করে আর কি, ওরকম একজন দুটো মানুষকে মেরে ফেলছিল আরো অনেক কাহিনী হয়েছে আর কি। তারপরে এটা একটা সময় বন্ধ করে দেওয়া হয় বিকজ এখানে অনেক উল্টাপাল্টা জিনিস হয় তা মানুষজন এখানে যায় না, এটা পুরো অ্যাবান্ডেন্ড একটা প্লেস এবং অ্যাসাইলামটা বিশাল বিশাল মানে বলতে আমি বলবো এত বড় মানে বিশাল মানে মানে হ্যাঁ এক্স্যাক্টলি ওই ধরনের ক্যাসল টাইপের একটা জিনিস মানে প্যাসেজ গুলো বিশাল লম্বা মানে প্যাসেজের এক সাইড থেকে দাঁড়ালে একটা লাস্ট মাসে দেখা যায় না এত দূরে আর এমনি অন্ধকার আরো তো দেখা যায় না। সো হিউজ চারতলা একটা বিল্ডিং। তো ওখানে গেলাম, যাবার পরে ওটা দেখেই তমাল যে আমার সাথে গিয়েছিল সেগুলো শোন ভাই খবর আছে কিন্তু এটা কিন্তু দেখতেই কেমন লাগতেছে দেখেন। আমি বললাম যে হ্যাঁ খুব ইন্টারেস্টিং হবে এটা জোস। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে এখানে আছি আমরা দুই দিন ছিলাম, দুই রাত ছিলাম এখানে। সো গোসেন্টার স্যার ওরা খুবই ফ্রেন্ডলি, ওখানে ট্যাঙ্গো ছিল, স্টিভ ছিল, এমি ছিল, এরা সবাই ছিল। তো ওদের সাথে মানে কথাবার্তা হলো, আমরা দুইটা টিমে ভাগ হলাম। হওয়ার পরে আমরা এদিক সেদিক যাচ্ছি, একতলা, দোতলা, তিনতলা, চারতলা। সো ফার্স্ট ফ্লোরে যখন গেলাম, ফার্স্ট ফ্লোরে আবার বিল্ডিং কিন্তু কয়েকটা, একটা বিল্ডিং না তিনটা বিল্ডিং মিলে ইয়েটা মানে পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতন আর কি। হ্যাঁ কিন্তু অ্যাবান্ডেন্ট এবং পুরা ময়লা ভাঙাচোরা, কোনো ইলেকট্রিসিটি নাই। ইভেন এরকম কিছু প্লেস আছে যেখানে যাওয়া যায় না, ওখানে আটকানো, বিকজ ওখানে কি দেয়াল টেল ভেঙে পড়তে পারে, মানে রিস্ক ফ্যাক্টর আছে
অনেক আগের,
অনেক আগের আর কি। হ্যাঁ একটা রুমে গেলাম, একটা রুমে গিয়ে একটুখানি মানে একটা উইয়ার্ড একটা ফিলিং হচ্ছিল যে সামথিংস রং এরকম একটা ব্যাপার। তারপরে আবার চিন্তা করলাম যে আসলে এগুলো তো আমরা মানে আগে প্ল্যান মানে চিন্তা করে এসেছি একটা কিছু রং থাকবে
সেটা,
যে কারণে হয়তো হচ্ছে, এটা হয়তো সিরিয়াস কিছু না। তো ফার্স্ট ফ্লোরের ব্যাপারটা অতটা পাত্তা দিয়ে নেই, এরপরে গেলাম সেকেন্ড ফ্লোরে।
ওকে,
একটা বড় একটা বিশাল বারান্দা ছিল, আমি বারান্দা থেকে আমি সিগারেট খাচ্ছি যে ধর এগুলো করে কি হবে এটা আর কি। এই করতে করতে হঠাৎ করে ট্যাঙ্গো একজন আছে ঘোষণা, ওই যে আগে একসময় ম্যাজিশিয়ান ছিল এখন ঘোষণাটি করে, খুব মজার পাল্লি। তো ট্যাঙ্গো এসে বলতেছে তুমি কি লিলির রুমে গেছো? আমি বললাম যে লিলির রুম এটা কি? তখন বললো যে আচ্ছা তোমাকে এটা বলা হয় নাই, লিলি নামে একটা মেয়ে এইখানে এই অ্যাসাইলামে ছিল, তো মেন্টালি ইয়ে ছিল আর কি, তো ও একটা রুমে থাকতো। তারপরে লিলির যখন 9 বছর বয়স সে ওইখানেই মারা যায়।
আচ্ছা,
9 বছর বয়সে। এবং তারপর থেকে অনেকেই লিলির রুমে নাকি ইউজুয়ালি মেয়েরা গেলে, মহিলারা বা বাচ্চা মেয়েরা গেলে নাকি লিলিকে মাঝে মধ্যে দেখে, লিলি নাকি ওখানে খেলে, বল বল আছে ওখানে, পুতুল টুতুল এগুলো নাকি নড়াচড়া হয়, অনেকে অনেকে নাকি দেখেছে একটা মেয়ে, একটা বাচ্চা, একটা মেয়ে হাঁটাই করছে। খুবই ইন্টারেস্টিং জায়গা, এবং ওখানে নাকি খুবই মানে প্রায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয়, লাস্ট টাইম নাকি হোস্টেন্টার্সের ওরা হয়েছিল। তা ওই এপিসোডটা আমি দেখিনি তো, আমি জানতাম না, তা আমি বললাম যে না এটা তো হয়, এটা তো শুনি নাই, তাহলে এখানে যাবো। তো এটা কোথায়? এটা আবার একতলায়। তো দোতলা থেকে তখন আমরা একতলায় নামছি, এবং সিঁড়িগুলো খুব মানে সিঁড়িগুলো দেখলেই মনে হয় কি যে আমি এটা কোথায় আসছি, মানে কেমন জানি মানে উইয়ার্ড লাগে আর কি,
পুরো মুভি সেটের মতো।
হ্যাঁ মানে হরর, হ্যাঁ আসলে এক্স্যাক্টলি হরর মুভি সেট। আমি এগুলো সাকিব একদিন বলতেছিলাম যে মানে কোন একটা হরর মুভি শুট করতে গেলে কোন স্টেজ বানাতে হবে না, ওখানে গেলেই চলবে, এটা এত ইন্টারেস্টিং একটা জায়গা।
আচ্ছা,
তা একতলায় নামছি, ইয়ে রুমের মধ্যে গেলাম। ওকে, আমার ঘোষণাটার সাথে প্রথম সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলি। রুমের মধ্যে আমরা বিশাল বড় একটা রুম, রুমের মধ্যে একটা ছোট একটা বক্সের মতন রাখা, সিন্দুক টাইপের একটা বক্স, ওখানে কিছু পুতুল টুতুল রাখা, কিছু বলটল রাখা, এগুলো এখনো রয়ে গেছে ওখানে ওরকম ভাবে রাখা। তা এই বলটল এগুলো পুরান হয়ে গেলে বা কিছু হইলে তখন তারা আবার নাকি নতুন বলটল কিনে এনে আবার এখানে
রেখে দেয়।
আচ্ছা, লিলির জন্য অনেকে নাকি দিয়ে যায় বলটল, এগুলো ওখানে অনেকে অনেক কিছু বিশ্বাস করে। সো ওরা কিনে টিনে রেখে যায়, সো অনেক খেলনা এখানে। রুমটার মধ্যে কোনো মানে পুরো বিল্ডিং এ তো কোনো ইলেকট্রিসিটি নাই, সবকিছু বন্ধ। আমরা রুমটা বিশাল বড় একটা রুম, আমরা বসে আছি। আমরা তখন যেটা করলাম যে আমরা ওইখানে ছিলাম পাঁচজন পাঁচ কোনায় বসলাম, মানে গোল করে আমরা বসলাম, মাঝখানে বিশাল বড় ফাঁকা জায়গা, মাটিতে বসে পড়লাম। বসে একটা বল নিয়ে সে বসে বসে ঠেলা দেয় আর কি, মানে আমি এখান থেকে একটা বলটা সে আমি তোমাকে দিচ্ছি, আমরা মাটিতে বসা, বলটা গড়ি গড়ি তোমার দিকে যাচ্ছে, তোমাকে যাওয়ার পর তুমি মনে করো দিলা সাকিবকে, সাকিব তোমার লেফট সাইডে, তুমি আবার বলটা গড়ি গড়ি লেফটে গেলো, এইভাবে আসতেছে যেতেছে, ক্রিস ক্রস খেলা হচ্ছে আর কি। এগুলো হচ্ছে। আর এর মধ্যে ওই এইমি যে মেয়েটা, এইমি ঘোষণাটার, সে হঠাৎ করে কথা বলা শুরু করলো। সে বললো কি যে লিলি তুমি যদি এখানে থাকো, মানে ওর কথাবার্তা ছিল তুমি যদি এখানে থাকো কাম জয়েন আস আমাদের সাথে খেলো। আমি বলতেছি কি ব্যাপার, ডিরেক্ট লিলি লিলি ডাকতেছে, সে কি আসবে নাকি মামার বাড়ি নাকি, এটা যে বললাম আসো খেলো সে খেলবে। তা তখনও আমি কিন্তু বিরক্ত, আমি মনে মনে বলতেছি যে আচ্ছা গোসেন্টার সাথে ছবিটা
তুললে, তখন নিশ্চয় মনে হচ্ছে যেহেতু অনেক বেশি কিছু আমরা দেখেছি।
হ্যাঁ, আমরা 1.5 বছর অনেক
অনেক কিছু
শুনভাই তো ছোটখাটো অনেক জিনিস মিস করতেছে। শুনভাই এনে গিয়েই প্রথমে আমাদের যেটা গতকালকে শুনভাই ফ্রেশ যে গল্প বলছিল যে একতলা প্রথমে প্রচন্ড বোরিং লাগছে শুনভাই, তা দুতলায় গিয়ে দেখছে এটা আরো বোরিং। তখন শুনভাই কোথায় বলছে ধর এখানে কিছু নাই, হরর অবস্থায় যে মানে শুনে বসে নাই মানে হাউ ডু ইউ নো তোমার কোনো পাওয়ার টাওয়ার আছে নাকি?
আচ্ছা, ও তোমার কি কোনো সুপার পাওয়ার আছে আমাকে বলো। আমি বলছি না সুপার পাওয়ার নাই, বাট আমি অ্যাট লিস্ট বুঝতে পারি কোথাও যদি কোনো রকম ইমব্যালেন্স থাকে কোনো কিছুতে আমি এটা বুঝতে পারি। ওরা আবার এটাতে খুব খুশি মানে আমরা খেলছি মানে বল নিয়ে খেলা আর কি, মানে গড়ি গড়ে বলটা তোমার দিকে পাঠালে একদম আসে যাচ্ছে। এক সময় ওই সাইড থেকে কে বলটা মেরেছিল আমার ঠিক মনে নেই, এক সময় একজনের নাম বলতেছি, বাট কেউ একজন বলটা মারছে আমার কাছে। সো বলটা সে আমার দিকে আসছে, হ্যাঁ সোজা গড়ি গড়ে সোজা বলটা আসছে। হাফওয়েতে মানে বলটা ঠিক রুমের মাঝামাঝি আসার পরে, হাফওয়েতে আসার পরে সাথে সাথে বলটা ডান দিকে টার্ন নেয়।
আচ্ছা,
মানে হাফওয়ে আসার পর বলটা ডান দিকে যাওয়া শুরু করলো, একেবারে আমার চোখের সামনে জিনিসটা। মানে আমি হঠাৎ বললাম যে হোয়াট দ্য হেল, মানে এটা কি হচ্ছে? বলটা তো সোজা, মানে ফিজিক্স তো বলে সোজা বলটা আমার দিকে আসবে
একদম,
এবং এখানে কোনো ঢালু জায়গা নাই, কিছু নাই,
স্লোপের মতো কিছু নাই,
স্লোপ নেই, নট যে খোলা জায়গায় আমরা মাঠের মধ্যে খেলছি,
বাতাস, সেটা
একটা বন্ধ একটা ঘরের মধ্যে,
ফ্লোরের স্লোপ থাকলে বল আস্তে আস্তে ঘুরে, মানে একটা স্লো কার্ভ হয়ে গেছে, মানে ধাম করে
ওই স্লোপ টপের এক্সপ্লানেশন ওইগুলো তো মনে মনে কয়েক মাইক্রোসেকেন্ডে চিন্তা করছি। করার পরে আমি বলছি এটা কি হচ্ছে? বলটা ডান দিকে যাওয়া শুরু করলো এবং বলটা ডান দিকে যেতে যেতে অনেক দূর চলে গেল, বলটা পুরো রুমের লাস্ট মাথায় চলে গেল, এবং বিলিভ মি লাস্ট মাথায় গিয়ে বলটা থেমে গেল, থেমে আবার বলটা ব্যাক করা শুরু করলো, মানে এক সেকেন্ডের জন্য থেমেই বলটা আবার ব্যাক করে আবার আসছে আস্তে আস্তে, ঠিক যেখানে সে টার্নটা করেছে ওই জায়গাটাও ক্রস করলো, ক্রস করতে করতে বলটা কিন্তু আমার ডান দিকে গিয়েছিল সময়, হ্যাঁ মানে যে মেরেছিল তার লেফটে, আমার ডান, আমার ডান থেকে বলটা যেতে যেতে আমার চোখের সামনে দেখলাম আমাকে ক্রস করলো, করতে করতে বাম দিকে চলে গেল, বাম দিকে আরো সে কত 10 ফিটের মতন গেল, বলটা 10 ফিটের মতন যাওয়ার পরে বলটা ওইখানে ঘুরলো, মানে ক্লক ওয়াইজ বলটা একটা ছোট একটা সার্কেলে ক্লক ওয়াইজ বলটা ঘুরলো, একবার ঘুরলো, দুইবার ঘুরলো, সেকেন্ড টাইম ঘুরে বলটা থেমে গেল, এবং থামার পরে বলটা দুইবার কাঁপলো, কতখানি বুঝতে পারছি আমি জানি না, বাট আমার চোখের সামনে আমি দেখেছি একটা বল গড়ে গড়ে আমার সামনে আস্তে আস্তে হঠাৎ করে বলটা আমার ডান দিকে টার্ন নিল, অনেক দূর গেল, আবার ব্যাক করে আমাকে ক্রস করে আরো বাম দিকে চলে গেল, গিয়ে বলটা ক্লক ওয়াইজ দুইবার ঘুরলো, ঘুরে বলটা থেমে গেল, দুবার কাঁপলো, বলটা থেমে গেল। এবং এই জিনিসটা দেখার পরে এবং তখন দেখলাম কি যে ঘোষণা ওরা খুব খুশি, অ্যাজ ইফ মানে লিলি আসছে খেলতে, ওরকম মজা, মানে এইটাই তো হওয়ার কথা। আর আমি বলছি হোয়াট দ্য হেল, এটা কি হচ্ছে? এই জিনিস তো হওয়ার কথা না, এটা কেন হবে? মানে একটা রুমের মধ্যে এটা হবে কেন? আমি অনেকক্ষণ ধরে বসে আছি, ওরা খুব খুশি কিছুক্ষণ থাকলো, এটাই তারপর আর কিছু হয় নাই, ওরা উঠে চলে গেল, ওরা উঠে চলে যাচ্ছে। তখন আমার সাথে তখন ছিল, সে বলে যে সঙ্গে চলেন, আমি বললাম যে না আমি যাবো না, আমি একটুক্ষণ আসি, আমার একটু সন্দেহ হচ্ছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার চোখের সামনে এই টাইপের জিনিসপত্র আর ওরা হাসতে খেলতে খেলতে চলে গেল, এটা কিভাবে পসিবল?
কারণ আমরা ঢাকায় মানে বাংলাদেশে যখন এই টাইপের জিনিসপত্র হয় এবং ঘুরেছো, তখন আমরা ঝাঁপিয়ে পড়ে আসো না লাইট টাইট নিয়ে, মানে কেমনি
মানে কিছু একটা হইলে আমরা দৌড়ে সেখানে যাই, আমরা ইনভেস্টিগেট করি, চিল্লাচিল্লি, মানে একটা জিনিস হতেছে, এটা রেকর্ড হচ্ছে না কিছু, আর ওদের ব্যাপার হচ্ছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে
দারুণ হয়েছে, বলে তালে নিয়ে চলে গেল,
মানে এই টাইপের একটা ব্যাপার আর কি। সো ওরা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি যেটা করলাম, আমি সাথে সাথে আমার টর্চ টর্চ বের করে আমি ফ্লোর দেখা শুরু করলাম, যেখানে এসে বলটা ডান দিকে টার্ন করেছে ওই জায়গাটাতে গেলাম, ওই জায়গায় ছবি তুললাম, মানে হাত দিয়ে ধরে ঘষে দেখলাম, মানে আমি বের করার চেষ্টা করছি কিছু একটা আছে, কিছু একটা ব্যাপার আছে, বলটা এভাবে ঘুরতে পারে না। বলটা নিয়ে বলটাকে অনেকক্ষণ ঝাঁকালাম, অনেকক্ষণ ধরে, মানে প্রায় আমি ওখানে বোধহয় 10-12 মিনিট আমি নষ্ট করেছি বল আর এই ফ্লোরের পিছনে খোঁজাখুঁজি করে, মানে ট্রাস্ট মি আমি কিচ্ছু পাই নাই, আমি এরকম কোনো কিছু পাই নাই যে বলটা রিক করা বা রিমোট কন্ট্রোল বা ম্যাগনেটিক কিছু দেওয়া, আমি কোনো কিছু পাইনি এবং বলটা এরকম অবস্থা। এটা হওয়ার পরে আমি তখন ওখানে চলে আসলাম, আসার পরে তখনও কিন্তু আমার মধ্যে একটা ইয়ে যে এটা আছে, ঠিক আছে বলটা কোনোভাবে ঘুরছে, এটা কোনো ব্যাপার না বলে আবার আমরা গেলাম দোতলায়, দোতলা গিয়ে ঘুরে ঘুরলাম ওই দোতলা।
শুনুন না, জাস্ট একটা ইন্টারাপ্ট করি, এগুলো যখন হচ্ছিল তখন ডিড ইউ ফিল এনিথিং?
আমি এটা জিজ্ঞেস করতে চাই, আমি
আমার আমার কথাটা হচ্ছে এটাই যে বলটা যখন এগুলো হচ্ছে আমি কিন্তু কিছু ফিল করি নাই। আমি যদি তখন ফিল করতাম তাহলে কিন্তু আমি প্রথমে বিলিভ করে নিতাম যে হ্যাঁ সামথিং স্ট্রং, আমি কিছু ফিল করতেছি না কিন্তু এটা হচ্ছে কেন।
ওকে,
সো এইসব জিনিসপত্র গেল, গেলাম আমি দোতলায়, দোতলায় তো আবার সেম বোরিং জিনিসপত্র হচ্ছে, দোতলার পরে দোতলা তো তখন আমরা ছিলাম, দোতলা থেকে না একতলায় নেমেছিলাম, রাইট? সো একতলা থেকে আবার দোতলায় গিয়ে দোতলা থেকে চলে গেলাম তিনতলায়, এটা হচ্ছে চারতলা একটা বিল্ডিং আর কি। হ্যাঁ, তিনতলায় গেলাম, তিনতলায় যাওয়ার পরে প্যাসেঞ্জার ওখানে আছি, প্যাসেঞ্জার ওখানে আছি, ওখানে বসে থাকা অবস্থাতে হঠাৎ করে ওই এইমি সে বললো যে আমরা এখানে একটু বসি, এই সে একটা ইকুইপমেন্ট বার করলো, এটা একটা লেজার ব্রিড ইকুইপমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট, এটার থেকে চারিদিকে লেজার মারে, একটা একটা রে না অনেকগুলো ক্রস ক্রস ক্রস, পুরো রুমটা একটা ক্রস একটা লেজার শেপ হয়ে গেল আর কি,
গ্রিড হয়ে যায়,
গ্রিড হয়ে যায় একটা লেজার, একটা গ্রিড হয়ে যায়, এটা অনেক দূর পর্যন্ত যায়, প্যাসেজটা তো অনেক লম্বা, পুরো প্যাসেজ লেজার গ্রিড, ওরকম একটা অবস্থা থাকার সময় তখন আমাকে আর বলতেছে যে এটা হচ্ছে লেজার গ্রিড, এটা নতুন একটা জিনিস, এটা আমরা ঘোষণ সিজানিং ইউজ করছি, এবং সে বললো যে এটা তোমাদের একটা দরকার, তোমাদের একটা দিব, বাই দ্য ওয়ে এই জিনিসটা আমাকে তারা দিয়েছে পরে কাস্টমার থেকে, আমরা নিয়েছি এনিওয়েজ,
এটা
আমরা নেক্সট ডে ইউজ করবো, মানে ইনভেস্টিগেশন এনিওয়েজ, লেজার গ্রিডটা দিল, দেওয়ার পর বললো যে এই লেজার গ্রিডটা দেওয়ার কারণ হচ্ছে সব দেয়ালে লেজার মারা এখন, রাইট, সো এর মাঝখানে দিয়ে কেউ যদি হেঁটে যায় তাহলে কিন্তু লেজারটা দেয়ালে পড়বে না, ওর গায়ে পড়বে, সো যখন দেয়ালে পড়ছে 10 ফিট দূরে আর যখন 1 ফিট সামনে গেলে গায়ে পড়ছে, লেজারের লাইনটা কিন্তু একটু সরে যাবে, সো আমরা যদি লাইনের দিকে খুব
মনোযোগ
দিয়ে তাকিয়ে থাকি, কখনো যদি দেখি লাইন একটু সরছে তার মানে কিছু একটা যাচ্ছে, মানে মেটাল সলিড কোনো, মেটাল মানে সলিড কোনো একটা কিছু যাচ্ছে, আর যদি হাফ সলিড হাফ
এক্স্যাক্টলি
কিছু যায় তখন জিনিসটা কাঁপে, ধোয়াটা ছাড়লে একটা লেজারের মধ্যে যদি আমরা ধোয়া দিই তখন কিন্তু ধোয়াটা কাঁপতে গেলে এই জিনিসটা হয়, সো প্রথমে তারা এটা করলো, করার পরে তারা দুইটা ইয়ে দিল টর্চ লাইট রাখলো, এখানে দুটা টর্চ লাইট সোজাসুজি ওই টর্চ লাইটের মুখটা হচ্ছে সিলিং এর দিকে ফেস করা,
আপনি একটু পিছন থেকে আসেন, আপনি আমাদের কিন্তু কালকে বলছিলেন যে
না না ওটা তুমি ভুল বলছো, চারটা
আমি ভুলে
ওরকম লেজার রাখা, তো দুইটা ইয়ে কি বলে টর্চ লাইট তারা মাটির মধ্যে রাখলো লম্বলম্বি, মানে টর্চ লাইটের মুখটা হচ্ছে মানে আলোটা
হচ্ছে সেটা
হচ্ছে ফোকাসটা পড়বে, এইভাবে দুটো টর্চ লাইট পাশাপাশি রাখলো, আমি বললাম যে এখন কি করতেছো এটা, তখন বললো যে এই লেজার গ্রিড এর মাঝখানে টর্চ লাইট, সো আমরা এখন স্পিরিটদের কনভিন্স করার চেষ্টা করবো তারা যাতে এই টর্চ লাইট গুলো অন করে, আরো কিছু জিনিসপত্র রাখছে আর কি, যে এগুলো যাতে অন অফ করে কিছু একটা করে, এবং এটা করার সময় আমরা লেজার গ্রিড আমরা কিছু ধরা পড়ে নাকি ওটা দেখবো আর কি, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি মনে মনে বলি ইয়ার রাইট, তোমরা বললে আর এসে টর্চ লাইট জ্বালাই দিল তোমার চাকর তো, মানে তো মানে ওই বলের ব্যাপারটা তো ওই যেটা হয় আর কি, যে কিছু ফিল যদি আমি করতে না পারি আমি ওই জিনিসটা বিলিভ করতে চাই না, আমি এখনো কিছু ফিল করতে পারতেছি না, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ফাইন, তোরা রাখলো রাখার সাথে সাথে তখন আমার বলো তোমার একটা টর্চ লাইট আছে না, আমি বললাম হ্যাঁ আমার একটা টর্চ আছে ম্যাক লাইট, ওটা দাও বলে ওটা দিলাম, ওটা তার পাশে রাখলো, পাশাপাশি তিনটা টর্চ লাইট খাড়া করে রাখলো, তারা টর্চ লাইট তিনটা রেখা বসলো, বসে তারপরে এই গল্প করা শুরু করলো, মানে সে মাঝে মধ্যে কথা বলে যে তোমরা যদি এখানে কেউ থাকো আমাদের কথা যদি শোনো তাহলে তোমরা এখানে আসো, যে টর্চ লাইট রাখা আছে লেজার বিট রাখা আছে, তোমরা একটা কিছু নাড়াও একটা কিছু করো সো দ্যাট আমরা বুঝতে পারি যে তোমরা এখানে আছো, এবং তারপরে আবার এই কথা বলে যে উই মিন নো হার্ম, মানে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা তোমার ফ্রেন্ড, তোমরা আসো, মানে আমি আর আমি বলছি যে আমরা যখন এখানে করি আমরা উল্টা আমরা মানে আমরা বুঝানোর মানে মানে উল্টা করি আর কি,
ওরা আমরা চাই এখানে না থাকুক বা চলে যাক,
না না চলে যাক না মানে আসো, বাট মানে এরা বলতেছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আর উল্টা আমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা কেমন কথা, আমার কাছে ওদের টেকনিক অন্যরকম মানে কিন্তু আবার ইন্টারেস্টিং,
মানে মানুষই বলছে যে মানুষকে ভয় পাওয়ার
কিছু নেই, মানে বলছে যে আমাদের ভয় পাও না আসো কোনো অসুবিধা নেই, আর উল্টা দিকে আমরা বলি যে আলাপ করতেছিলাম ওদের সাথে, ওরা বলেছে কখনই এই জিনিসটা করো না, মানে ওদের খেপানোর তোমার দরকার নেই, তোমার চেতানোর দরকার নেই, তুমি ফ্রেন্ডলি ওইভাবে তুমি যদি কথা বলো যদি গুড স্পিরিট হয় তাহলে ও আসবেই, এসে তোমাদের দেখা দিবে যে হ্যাঁ আমরা আসি, তোমাদের তো এই জিনিসটা রেকর্ড করা ডকুমেন্ট করা দরকার, ডকুমেন্ট তোমরা এমনি করতে পারবা, চাপায় দিলে কি দরকার, মানে এটা খারাপ দেখায়, যেমন আরেকটা চ্যানেল আছে আরেকটা অনুষ্ঠান আছে ঘোস্ট অ্যাডভেঞ্চার্স,
আচ্ছা
ঘোস্ট অ্যাডভেঞ্চার্স এর ট্যাকটিক্সটা চন্দ, ওরা খুব অকত্য ভাষায় গালাগালি করে, ওগুলো পরে কিন্তু কাইটা দেয়, ওগুলো সব টিভিতে দেখেন, ওরা জঘন্য কথাবার্তা বলে আর সবগুলোর মানে মেজাজ খারাপ করা যায়, তারপরে দৌড়ানি খায় আবার, ওরা দৌড়ানি খায় এই টাইপের জিনিসপত্র হয়,
আচ্ছা
তো এখানে তারা খুব ভদ্র ভাবে কথা বলতেছে যে আসো এই করো ওই করো ওইগুলো বলতেছে, আমরা বসে আছি 10 মিনিট বলে 45 মিনিট পার হয়ে গেছে, মানে বসে থাকার অভ্যাস আমাদের আছে, বিকজ আমরা একবার সিলেটের একটা ইনভেস্টিগেশনে আমরা 3 রাত বসেছিলাম, তারপরে এক রাতের জন্য ঢাকা আসছি, এক রাত পরে আবার গিয়ে আবার 3 রাত বসেছিলাম, এরকম ভাবে আমাদের 4th টাইমে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স আছে, সো এই জিনিসটা আমরা পারি বসে থাকতে, এটা আমরা করতে করতে অভ্যস্ত 1.5 বছরে, তা বসে আছি বসে থাকতে থাকতে হঠাৎ করে মানে খুব অসম্ভব রকম একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে এত লেজার গ্রিডের মধ্যে কোন লেজার কাঁপতেছে না কাঁপতেছে সেটা তো আমার বোঝার কথা না, মানে আর ওরা এক্সপার্ট। সো হঠাৎ করে বলেছে কি যে লোকের দিক গ্রিড, লোকের দিক গ্রিড বলতেছে আমার যে কোথায় মানে বিশেষ করে বলছে উচিত দেখো দেখো এইগুলো বলতেছে, কিন্তু ওর কথা শেষ হয় নাই। ওর কথা শেষ হওয়ার আগেই ঠাস করে আমার টর্চ লাইট অন হয়েছে, আমার চোখের সামনে, আমার চোখের সামনে একটা টর্চ, আমার টর্চ লাইট, এটা ঘোষ হান্টার্সের টর্চ লাইট না, এটা মানে হোম ডিপো থেকে কেনা নতুন একটা টর্চ লাইট, টর্চ লাইটটা চোখের সামনে অন হয়েছে। এবং তখন অন হওয়ার সাথে সাথে আমার সাথে তমাল ছিল, সে বলতে শুভ ভাই টর্চ লাইটটা অন হয়ে গেছে, আপনি দেখতেছেন না? আমার হ্যাঁ অন হয়ে গেছে, অন হয়ে গেছে। মানে আমরা বলতেছি এটা কি মানে কেউ নাই সামনে, কেমন টর্চ লাইট অন হবে কেমন?
এবং এটা হচ্ছে একদমই মানে ওদের কিছু হলে হয়তো কোনো একটা ঝামেলা থাকতো বা কিছু একটা সন্দেহ হতো,
এটা আমাদের টর্চ লাইট,
আপনার টর্চ, হ্যাঁ সেটাই আপনার টর্চে
টর্চটা অন হলো এবং আমরা তখন বসে আছি যা সেটা গেছে। তখন এমি বলে কি যে এই টর্চটা অন হয়ে গেছে আমরা বুঝতেছি, সে জোরে জোরে বলতেছে এটা ম্যাল ফাংশনের কারণেই হতে পারে, সো টর্চটা যদি অফ হয়ে যায় তাহলে বুঝবো যে একটা কিছু আছে। ওর কথা শেষ হয়নি, টর্চ লাইট অফ হয়ে গেছে, মানে কথাটা শেষও করতে দেয়নি, টর্চ লাইট অফ। তারপর বলতেছে কি যে পাশে একটা পার্পল কালারের একটা টর্চ লাইট ছিল, এটা ওদের বলছে পার্পল টর্চ লাইটটা যদি জ্বলে তাহলে খুব ভালো হয়, তোমরা একটু পার্পলটাও জ্বালাও তাহলে আমরা বুঝবো, আমরা পুরো বিশ্ব হবে এটা, তোমরা একটু জ্বালাও। মানে ওরা পুরো মানে নর্মাল ফ্রেন্ডের মতন যে এই বাংলাদেশ থেকে এসেছে এত দূর থেকে তোমাদের দেখতে আসছি, তোমরা একটু কিছু
করে দেখাও,
মানে এখন বাসায় গেছি, হ্যাঁ মা তুমি গান গাইতে পারো, গাও
একদম,
হ্যাঁ মানে আমি খুব অবাক এবং বিশ্বাস করবো না চোখের সামনে পার্পল টর্চ লাইট অন হয়েছে। এবং আমি তখন বলতেছি যে এগুলো কি হচ্ছে, মানে ওইটাই আমি বলছিলাম যে এটা যদি ওদের টর্চ লাইট হতো, ওদের জিনিস হতো, এটা আমি পাততে দিতাম না, আচ্ছা ঠিক আছে এগুলো বহুতেছে এগুলো বুঝি আমরা হাইটেক, কিন্তু এই জিনিস আমার টর্চ লাইট ওরা কেমনে অন করবে সেটা আমি এখনো জানি না, এবং কেমনে অন হলো এটা জানি না। এই একটা ইনসিডেন্টের পরে তারপর থেকে আমি
তখনও কি আপনি কোনো কিছু ফিল করছিলেন না?
তখনও আমি অ্যাকচুয়ালি কিছু ফিল করতেছি না।
আচ্ছা,
আমি দেখে একটু অবাক হয়েছি যখন ওই টর্চ লাইট অন অফ হয়েছে, তখন আমি বলতেছি যে এটা কি হচ্ছে এরকম একটা জিনিস।
আচ্ছা,
এসব জিনিস হচ্ছে হওয়ার পরে আচ্ছা ঠিক আছে ফাইন, দোতলায় তিনতলায় আমি অনেকক্ষণ ছিলাম, থাকার পরে ও তিনতলায় অনেকক্ষণ আসি, থাকার পরে আমরা এখন ইয়ে করবো
চারতলায় যাবো,
চারতলায় যাবো। সো চারতলায় যাইতে যেতে আমার স্ত্রী বলতেছে যে চারতলাটা হচ্ছে খুব বাজে, আমার চারতলায় ইউজুয়ালি যেতে ভালো লাগে না।
আচ্ছা,
আমি বলি যে এরা বলতেছে চারতলায় যেতে ভালো লাগে না, এটা কেমন কথা? এটা আমি কেন কিসে ওই না না তেমন কিছু না, বাট মানে আই ফিল আনকমফোর্টেবল। আমি ততক্ষণে মানে ভয়ও পাইতেছি, একটু অবাকও হচ্ছি, কিন্তু তারপর একটা কিন্তু মানে এটা একটা বড় একটা টিভি চ্যানেলের লোকজন, এদের কাজ হচ্ছে ম্যাজিশিয়ানের মতন ম্যাজিক দেখানো বা ভয় দেখানো, সো এদের হয়তো বা হাইটেক অনেক কিছু আছে যেগুলো আমাদের নাই, সো মানে একটা কোশ্চেন কিন্তু কিন্তু তখনও ছিল।
ওকে,
বাট দ্য মিনিট আই স্টেপড ইনটু ইট, মানে চারতলার আমি ফ্লোরে পাটা দিলাম, পাটা দেওয়ার সাথে সাথে আমি বুঝলাম যে সামথিং ইজ ভেরি রং হিয়ার।
এবার আপনি ফিল করতে,
এইবার আমি ফিল মানে আমি এতটুকু বলবো যে আমি লাইফে অনেক জায়গায় গেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, একটু আগে বলছিলাম ক্লাস 7 থেকে শ্মশান ঘাটও গেছিলাম, সো অনেকবার অনেকভাবে ভয় পেয়েছি বা অনেক সময় মনে হয়েছে যে অনেক কিছু আছে এখানে, এইটাই আমরা একটা খুলনা ডিভিশনে যে বাসা ওই বাসায় আমরা গিয়েও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বাট সবকিছুতেই যাওয়ার পরে সাথে সাথে না মানে একটু বা একটু কেমন জানি অসুস্থ লাগতে থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, বাট দ্য মিনিট মানে আমি চারতলায় আমি জাস্ট পাটা দিয়েছি ফ্লোরের মধ্যে, মানে আমি স্টেপ অন ইট, মানে আমার মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং, মানে চারতলাটা প্রবলেম আছে, মানে মানে সাথে সাথে আমার মনে হচ্ছে যে খুবই খারাপ একটা জায়গায় আমরা আছি, এই জায়গাটা ভালো না, আমি জানি না কেন আমার এটা হয়েছে, বাট এটা হয়েছে সিরিয়াসলি, আই এম নট জোকিং, আই এম নট কিডিং, এটা আমার এখানে কনভিন্স করার কিছু নাই,
না না একদমই না,
যাদের বিশ্বাস করা করবে যারা করবে না, বাট আমি ফিল করেছি যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। এবং ওই সিঁড়ি দিয়ে আমরা প্যাসেজটাতে উঠলাম, প্যাসেজে ওঠার পরে আমরা সিঁড়িটা দিয়ে যেখান দিয়ে উঠলাম এটার ডান দিকে মানে আমরা মাঝখানে উঠেছি বিল্ডিংটার, সো ডান দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে, বাম দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে, আমরা মিডল একটা জায়গা দিয়ে সিঁড়িতে চারতে উঠলাম। ওঠার পরে আমি জাস্ট ডান দিকে তাকিয়েছি, মানে আমি সিঁড়িতে প্যাসেজে উঠলাম, ওঠার পরে একটা লম্বা একটা প্যাসেজ মানে লম্বা লম্বি, সো আমি ডান দিকে প্যাসেজের ডান দিকে তাকিয়েছি লাস্ট মাথা পর্যন্ত, তাকানোর সাথে সাথে মানে মাঝখানে না বেশ কিছু কি বলবো দরজা আছে, মাঝখানে বেশ কিছু লোহার দরজা, মাঝখানে দরজার ফাঁক দিয়ে আবার একটা ছোট জানালা, ওই সাইডটা দেখা যায় আর কি, ওই সাইডে কি দেখা যায়। সো এই চারতলাটাতে আচ্ছা চারতলার আরো কিছু কাহিনী আছে। এই আসলে আমি ক্রিমিনালি ইনসেন কিছু লোকজনদের রাখা হতো যারা এত বেশি ইনসেন, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মানে মানুষজন মারতো, এই করতো, ক্ষতি করতো। সো পুরো এই বদ্ধ পাগল যাদের বলে আর কি, যাদের ওই যে বেরি দিয়ে বাঁধা, চারতলা একটা সেকশন আছে ওখানে ওদের রাখা হতো। এবং একটা লোক আরেকটা পেশেন্টকে, একটা পেশেন্ট আরেকটা পেশেন্টকে ওই প্রচন্ড ভাবে মারে, মারতে মারতে অজ্ঞান করে ফেলে, তারপরে মাটিতে ফালায়। মাটিতে ফালানোর পরে একটা স্টিলের খাট ছিল, খাটের পায়া দিয়ে মানে খাটটা দিয়ে বাড়ি দিতে দিতে ওর মাথা পুরো থেপলাই ফেলছিল আর কি, এভাবে মারছিল একজনকে। তারপর আরেকজন আসলে ওকেও স্ট্যাপ করছিল, মানে অনেক বাজে বাজে ঘটনা আছে এখানে। তো এই জায়গাটা এমনি একটু অন্যরকম। সো এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমি শুনেছি পরে, তখন জানতাম না, যখন ঢুকছিলাম আর কি চারতলায়। সো ঢোকার পরে চারতলায় আমি জাস্ট ডান দিকে তাকালাম, তাকানোর সাথে সাথে আমার মনে হলো যে অনেক দূরে মানে প্যাসেজের লাস্ট মাথায় আমি একটা কিছু দেখছি, মানে গ্রিন কালারের, সবুজ। সবুজ তো মানে ড্যাম্প টাইপের সবুজ না, বেশ বেশ ব্রাইট
ব্রাইট
উজ্জ্বল ধরনের সবুজ,
লেজারের মতো অনেকটা এরকম এরকম ধরনের, জোনাকি বা
জোনাকির চেয়েও
জোনাকি তো ঘোলা, একটু একটু ঘোলা, এটা স্টার টাইপের,
এটা বেশ ব্রাইট, এটা আমি ঠিক বুঝতে পারছি না, বেশ ব্রাইট, একটা আলো না কি বলবো, অনেকগুলো আলো, অনেকগুলো মানে একটা না, প্রায় বারো চোদ্দটা ছোট ছোট আলো টাইপের, মানে বারো চোদ্দটা জোনাকি পোকা যদি অনেক ব্রাইট হতো, অনেক সবুজ হতো, এবং তারা যদি প্রচন্ড ফাস্ট উড়াউড়ি করতে পারতো, তাহলে যেরকম একটা জিনিস হয়,
ওকে,
ভয়ঙ্কর ভাবে লাফালাফি করছে আকাশের মধ্যে, মানে প্যাসেজের মধ্যে লাস্ট মাথায়। আমি ওটা দেখেই আমি জাস্ট আমার স্বভাব অভ্যাসবশত আমি দৌড় দিছি ওখানে দেখার জন্য, জিনিসটা কি আমার এটা বের করতে হবে। ইউজুয়ালি কি হয় যে এরকম দিকে একটা জিনিস দৌড়তেই সাথে সাথে জিব্রান আর সাকিব দৌড়ে আসতে থাকে সামনে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমি যখন দৌড়ানো শুরু করলাম বুঝলাম আমার সাথে কেউ নাই, এখানে তো ভৌত স্ট্রিপ নাই, আমি একা, আমি দৌড়াইতেছি, দৌড়াইতে আমার পাশে তমাল ছেলেরা ছিল, আমি তমালকে জাস্ট বলছি তমাল তুমি দেখছো, তুমি দেখছো, তমাল বলে হ্যাঁ সময় দেখছি, হ্যাঁ সময় দেখছি, আমি দৌড়েছি, তমালের সময় থামেন থামেন কেউ নাই থামেন, আমি ততক্ষণে দৌড়ে অনেকখানি চলে গেছি, দেখলাম যে তমালও আসতেছে না। ঠিক ওই সময় স্টিভ দূর থেকে কোথার থেকে যিনি দৌড়ে আসতো, আইসা বললো যে মানে সেও দেখছে আর কি জিনিসটা, আমরা দুজনেই তখন দূর, ওর হাতে ক্যামেরা, ও দৌড়াচ্ছে আমি দৌড়াচ্ছি, দৌড়ে লাস্ট মাথায় গেলাম। লাস্ট মাথায় যাওয়ার আগেই লাইটটা থাপ নাই, হঠাৎ করে নাই, লাস্টটা পুরোপুরি ভ্যানিশ, লাইটটা নাই। আমরা ওখানে দাঁড়াইলাম, দাঁড়াই বললাম যে এটা কি, বলো যে এর আগের বার যখন আমরা আসছি আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, বাট এই জিনিস আমরা আগে কখনো দেখিনি, এটা আমরা ফার্স্ট দেখলাম, এটা প্রথম ইয়ে হলো। তো ডকুমেন্টেশন কতখানি হয়েছে জানি না, বাট যতখানি হয়েছে হয়েছে, মানে মানে ওরা খুব একটা খুশি না যে পুরোপুরি হয় জিনিসটা ভিডিও করতে পারেনি, বাট এটা নিয়ে আমরা তখন অনেকক্ষণ কথা বলতেছি। এবং ততক্ষণে কিন্তু আমি কিন্তু এতটুকু টের পেয়ে গেছি যে এই ফ্লোর মানে এই ফ্লোর একদমই নিরাপদ না আর কি, মানে ওই ব্যাপার, এই ফ্লোরের প্রবলেম আছে। তো তখনই অ্যাকচুয়ালি আমি কথা বলা শুরু করলাম যে এই ফ্লোরে কি হয় না হয়, তখন আমাকে বললো যে এখানে ক্রিমিনাল ইনসিডেন্টদের রাখা তো, তো এখানে এইভাবে দুইটা মার্ডার হয়েছিল একটা রুমের মধ্যে, এই ওই রুমের মধ্যে এই হয়েছে, তারপরে যেই রুমের মধ্যে মার্ডার ওই রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমরা তো সব রুমে যেই ছবি টবি তুলতেছি, হ্যাঁ, তো ওই রুমের ওই ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতো, ওই রুমের ছবি তুললো, ছবিটা হচ্ছে আমি আর আমি আর হচ্ছে তমাল ছেলেটা সে, আর ছবিটা তুলতে ছিল হচ্ছে গিয়ে স্টিভ, সো আমার সাথে ট্যাঙ্গো, হ্যাঁ ট্যাঙ্গো আরেকজন আছে, আমরা তিনজন দাঁড়ায় আছি। তো ছবি তুলতেছে, ছবি তুললো, তুইরা সে একটা মুখ দিয়ে একটা বাজে ভাষা বললো যে ওয়াদ্দা হেল টাইপের একটা জিনিস, কি বললো যে হেল বলে নেই অন্য জিনিস, এনিওয়েজ কি ব্যাপার বলে যে ছবি আসেনি, বলে দেখলাম যে পুরো সাদা, মানে ছবিটা হচ্ছে ওভার এক্সপোজ হয়ে যেটা হয় পুরো সাদা একটা ছবি পাচ্ছি। আমি বললো যে আবার তুলো, আবার তুলো, সেকেন্ড টাইম ছবি আসলো না, থার্ড টাইম ছবিটা,
এটা তো অটোমেটিক ক্যামেরা ছবি উঠছে, ভুল হওয়ার কথা,
ভুল হওয়ার কথা না। তো দুই তিনবার হলো, এবং ওই যখন ওভার এক্সপোজ দুইবার ছবি হলো, হওয়ার সাথে সাথে দেখলাম সবাই সবার দিকে তাকাচ্ছে, আমি বুঝলাম যে তারা নিজেরা নিজের একটা কিছু করতেছে, যে সামথিং ইজ রং। এবং ওই টিমের বাকি যাদের ছিল যে ওদের ওয়্যারলেস করলো, ওরা আবার আসলো, তখন আবার ওই ছয় সাতজন আমরা একসাথে হয়ে গেলাম। হওয়ার সাথে সাথে তারা দেখলাম যে এখানে ওই যাবতীয় ইকুইপমেন্ট বসানো শুরু করছে, আমি তো আমি তখন বললাম যে এটা কি হইতেছে, ওরা ততক্ষণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সব বের করে মাপা শুরু করছে, যে বললো যে এখানে প্রবলেম আছে। আমি বললাম যে এতক্ষণে পাইছে, আমি বললাম যে এই জিনিসটা আমি তোমাদের বলতেছি যে চারতলায় প্রবলেম আছে, আমি তোমাদের একতলা দুইতলা তিনতলা ভুয়া, এখানে কিচ্ছু না, ওই এক জায়গায় খালি বল নড়ছে কি নড়ে নাই, ওই লাইট জ্বলছে কি জ্বলে নাই আমি বুঝি না, এইগুলা হয়েছে হয়েছে, কিন্তু এইখানে কিছু আমি এখন ফিল করতেছি, এতক্ষণ আমি কিছু ফিল করিনি। টিমও তখন সিরিয়াস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার হাবি যাবি। এগুলো হইতে হইতে তারপরে আমরা যেটা করলাম যে আমরা ভৌতিষ্ট যেটা করি এরাও ওটা করে, দেখলাম যে দুই ভাগে ভাগ হয়ে গেল, আলাদা দুই ভাগ হয়ে গেলাম। এক ভাগে হচ্ছে আমাদের সাথে ছিল হচ্ছে স্টিভ আর আরেকটা ছেলে, কথাবার্তা বলতেছি, আলাদা হয়ে গেছে আরেকটা টিম আলাদা। তা ওই চারতলার প্যাসেজের ওইখানে আমরা বসা, মাটির মধ্যে বসলাম, বসে আবার বসে আসি, বসে থাকতে থাকতে ওরা কথা বলা শুরু করলো যে ততক্ষণে কিন্তু সবকিছু মোটামুটি ইয়ে কি বলবো এটারে যে
কমপ্লিট বা সব মেশিন
সব সেটআপটা হয়ে গেছে। আমরা বসে আছি, বসে আছি, তখন তারা বলতেছে হঠাৎ করে স্টিভ বলা শুরু করছে যে আমরা জানি তোমরা এখানে এক্সিস্ট করো, এখানে আছো, আমরা জানি, ওই যে সেম জিনিস উই মিন নো হার্ম, বাট ততক্ষণে কিন্তু আমার কিন্তু ভিতরে কিন্তু খবর হয়ে গেছে উই মিন নো হার্ম মানে কি, আমার তো মনে হচ্ছে এরা এরা উল্টা বলবে যে তোরা এখানে যাস। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। তো ওরা খুব কুললি বলতেছে যে কোনো এরে তোমরা আসো, তোমাদের তোমরা দেখা দাও, আমাদের সামনে আসো, একটা কিছু করো, সো দ্যাট আমরা বুঝি তোমরা আছো, এটাই তোমরা আসো, এটা পরে করতেছে। তা এই কথাবার্তা চলতেছে চলতেছে হঠাৎ করে টাং করে টা হচ্ছে অনেক দূর থেকে, মানে জিনিসটা করে লাস্ট মাথায় আওয়াজটা কিরকম আমি বলি, কোন ওই পাইপ পানির পাইপ বা এইসব কিছুর মধ্যে যদি রড দিয়ে আমরা বাড়ি দিই একটা আওয়াজ হয় না, একটা টাং একটা
একদম,
হ্যাঁ ঠিক ওই একটা আওয়াজ, এবং আওয়াজটা অনেক দূর থেকে মনে হচ্ছে কি যে প্যাসেজটা করে লাস্ট মাথা থেকে আসছে।
আচ্ছা,
ওখান থেকে একটা আওয়াজ আসলো, বললাম যে আচ্ছা ঠিক এটা যে কোনো আওয়াজ হতেই পারে ব্যাপার, তারপরে ধাপ করে আরেকটা আওয়াজ, বুঝলাম যে এটা আরেকটু সামনে,
ওকে,
তারপরে আবার ধাপ একটা আওয়াজ সামনে, তারপরে হাঁটার আওয়াজ, একটা একটা কিছু হাইট আসতেছে,
আচ্ছা
আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে এরকম একটা জিনিস হলো যে মানে পুরাপুরি ভাবে আমি ফিল করতেছি যে আসলে এই যে আমাকে এখন গুজবাম্পস, তুমি এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই,
একদম একদম আমি দেখতে আমি দেখতে পাচ্ছি পুরো আমার সামনে দেখতে পাচ্ছি, হ্যাঁ
গুজবাম্পস, কারণ আমার এখনো
ফিলিং পুরোটা লোম দাঁড়িয়ে গেছে,
মানে আমার এখনো ফিলিংটা মনে আছে যে তখন মনে হচ্ছিল যে খুব খুব খারাপ একটা কিছু, অশুভ একটা কিছু একটা জিনিস আসতেছে আমার সামনে, আসতেছে আসতেছে, কিন্তু আমি কিন্তু কাউকে দেখছি না, মানে আমি তখন পুরোপুরি স্টিভ বসে আছে আমার পাশে, তমাল চুপ করে বসে আছে, স্টিভের চেহারা ততক্ষণে গোমরা হয়ে গেছে, মানে বুঝতেছি সামথিং ইজ রং, যে এখন এখানে একটা কিছু হইতেছে যেটা তারাও একটু এখন টেনশন
ভয় পাচ্ছে,
ভয় পাচ্ছে বা কিছু একটা। সো একটা জিনিস প্যাসেজ থেকে এবং ভয়ঙ্কর, মানে আওয়াজগুলো যে হচ্ছে না, মানে এক একটা রুম ক্রস করতেছে আর মনে হইতেছে কি তারা জানান দিচ্ছে যে এই যে এই রুম ক্রস করলাম, ঠাস একটা আওয়াজ করতেছে, ধাপ ধূপ এই করতে করতে আওয়াজ অনেক সামনে আসতেছে, মানে আওয়াজটা আসতে আসতে একবারে আমাদের কাছে আসলো। আর ঠিক তখন ওই ভৌতিক বলেছে গোস্ট হান্টার্সের যে আরেকটা টিম, ওরা ঠিক অপোজিট জায়গা থেকে ওরা আবার ঢুকতেছে, ওরা ঢোকা শুরু করলো প্যাসেজ মধ্যে, আসলো ওদের হাউ কাউ কথাবার্তা, সাথে সাথে আওয়াজটা সব বন্ধ হয়ে গেলো, সবকিছু চুপচাপ কিচ্ছু নাই।
আচ্ছা,
সারা স্টিভ ঘুরে বলে বললো চুপচাপ বললো, ওরা সাথে চুপ হয়ে গেলো যে সামথিং ইজ হ্যাপেনিং, আমরা চুপ হয়ে যাই, সব চুপ, আমরা কেউ কোনো কথা বলতেছি না, আওয়াজটা সব বন্ধ। তারপরে হচ্ছে পায়ের আওয়াজ, কাঠের ফ্লোরের মধ্যে কেউ হাঁটলে যেটা হয়
ওখানে খালি পায়ে বা
খালি পায়ে ওই কাঠের ফ্লোরের মধ্যে হাঁটতেছে, মানে কেউ একজন হাইটে আসতেছে আমার সামনে, একেবারে সামনে আসতেছে মনে হচ্ছে। এবং একটা সময় মানে এরকম একটা ফিলিং হলো যে কেউ একজন হাঁটতে হাঁটতে আমাদের সামনে দিয়ে, আমাদের মাঝখানে প্যাসেজের জায়গাটা সামনে দিয়ে এসে, তুমি যদি হাইটে যাও আমরা বুঝবো না যে একজন হাঁটতেছে, পায়ের আওয়াজ, পায়ের আওয়াজটা দূর থেকে আসতেছে সামনে আসতো, সে 10 ফিট দূর থেকে শুরু হলো, আমাদের ক্রস করলো, মনে হলো কি আমাদের পাশ দিয়ে কেউ হাঁটে যাচ্ছে, মানে কেউ কাউকে দেখতেছে না,
বোঝা যাচ্ছিল
মানে পুরো বুঝতেছি কেউ হাঁটতেছে, মানে
একদম
চোখে কিছু দেখতে পাচ্ছে না। এবং ওই সময় আমি সবাইকে দেখতেছি, সবাই স্টিফ, মানে পুরো মূর্তির মতো দাঁড়ায় আছে, কেউ কোনো শব্দ করতেছে না, আমি বুঝলাম যে আমাদেরও এই হয়ে থাকতে হবে, কিছু করা যাবে না এখন, যে আমাদের ক্রস করতে করতে আওয়াজটা আস্তে আস্তে পিছনে যাচ্ছে, আস্তে আস্তে প্যাসেজের দূরে চলে গেল, মানে মিলাই গেল।
আচ্ছা,
মিলাই গেল, সব চুপ, হঠাৎ করে দেখলাম যে সবাই বলেছে হ্যাঁ, একজন আরেকজন বলেছে ডিড ইউ গেট ইট, বলে হ্যাঁ গট ইট, এটা পর সবকিছু মানে সবাই রেকর্ড টেকর্ড করছে নাকি ইকুইপমেন্ট, মানে ওরা তো আছে ওদের চিন্তা নিয়ে, তো ওরা ওরা খুব স্যাটিসফাইড, হ্যাঁ পাইছে এই জিনিসটা পাইছে, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার, এটা তারপরে আবার হেডকোয়ার্টার এইচকিউ তে নিয়ে তারা আবার এটা রিসার্চ করবে যে এখানে কি পাইছে না পাইছে, এগুলো কথাটা তো বলতেছে। লাস্ট ঘটনা, আমি দাঁড়ায় আছি, আমার পাশে তমাল দাঁড়ানো, আর আমার অপোজিটে স্টিভ ট্যাঙ্গো, মানে আমরা 5 জন জাস্ট গোল টাইপের অবস্থা। আমার ডান দিকে হচ্ছে আমার পিঠের ওইখানে হচ্ছে দেয়াল, আমার পাশে তমাল, বাম দিকে তার পিঠে হচ্ছে দেয়ালের মতন, আর আমার ডান সাইডে আছে হচ্ছে গিয়ে বাম সাইডে তমাল, ডান সাইডে হচ্ছে একটা দরজা, আর আমাদের সাথে কেউ নাই, আর আমাদের সামনে 3-4 জন ওরা দাঁড়ায় আছে। আমরা কথা বলতেছি, হঠাৎ করে তমাল আমাকে বলে ফিস ফিস করে বলে যে শুন ভাই, আমি কি আপনি কি আমার ঘরে হাত রাখছিলেন? আমি বললাম যে না কমল, আমি তোমার ঘরে হাত রাখিনি। একটু শুনবি চলেন, আমি সাথে সাথে ঘুরলাম, দেখলাম যে এই ও ঘুরছে চলে না, আমিও ঘুরছি এবং স্টিভ ট্যাঙ্গো এমনি সবাই বুঝছে সামথিং ইজ রং। ওরা বলল লেটস গেট আউট অফ হিয়ার। আমরা মোটামুটি লিটারালি মানে ঠিক দৌড়াই নাই, কিন্তু যত ফাস্ট হাঁটা যায় আমরা খাটখাট করে আমরা জাস্ট চারতলার থেকে যে কে কত ফাস্ট আমরা
নিচে নামতে পারি।
নিচে মানে কি, আমরা তো সিঁড়িতে যেতে হবে, সিঁড়ি না থাকলে তো নিচে লাফ দিয়ে নামতে হবে। তো আমাদের সিঁড়িটা অনেক দূরে আমরা জানি, এবং ওই যে সিঁড়ি এই যে 30 ফিটের মতন দূরে, মানে সিঁড়িটা বা 20 ফিট কতখানি আমার মনে নেই, কিন্তু মনে হয়েছে কি যে আমরা 50 মাইল হাঁটতেছি, যে কখন সিঁড়িটা আসবে কেউ কোনো কথা বলতেছি না। এবং বিশ্বাস করবো না আসলে সিঁড়ি থেকে জাস্ট মানে আমরা জাস্ট ওই ফ্লোর থেকে যে সিঁড়িতে উঠে কয়েকটা স্টেপ নিচে নামছি, সাথে সাথে মনে হচ্ছে এভরিথিং ইজ ফাইন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, মানে আমরা এখানে আসি এখানে কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ টোটালি পারফেক্ট, ওকে, মানে এখানে ভয়ের কিছু নাই। মানে অথচ যতক্ষণ ধরে আমরা এখানে ছিলাম, মানে একটা সময় যখন হাইট আসতেছে তখন মনে হচ্ছে কি যে কখন রাস্তাটা শেষ হবে, কখন আমরা দরজাটা দিয়ে আমরা সিঁড়ির মধ্যে ঢুকতে পারবো আর কি। এবং আমরা যখন বাইর হয়েছি, বাইর হওয়ার পরে দেখলাম যে মানে স্টিভ ট্যাঙ্গো এমি তিনজনের অবস্থা আমি যেটা বুঝলাম যে তারা খুবই স্যাটিসফাইড, তারা ভয় পেয়েছে,
ভালো কিছু পেয়েছে,
তারা খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র পাইছে। তা আমি বললাম যে আমরা কি তোমাদের ফুটেজ নিতে পারি নাকি? আনফরচুনেটলি এটা সাইফাই চ্যানেলের কপিরাইটেড ম্যাটেরিয়াল, এটা আমরা এখানে ইউজ করতে পারবো না। সো ওরা বলল যে এটা পারবো না, বাট তোমাদের আমরা দেখাইতে পারি। তারপরে আমাদের বসায়া মানে ওদের যে মোবাইল এইচকিউ ওই গাড়ির মধ্যে বসে যতখানি যা দেখানো দেখালো, মানে ওরা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরা ওদের কাছে বেশ কিছু দু একটা ইকুইপমেন্ট ছিল যেগুলো আমাদের কাছে ছিল না, ছিল না বলছি এই কারণে ওইগুলো আমরা পেয়েছি, আমাদের অ্যাকচুয়ালি ওরা দিয়েছে। সো ওরা যেভাবে জিনিসটা করে আর আমরা ভৌতিকটা যেভাবে করি আমাদের মধ্যে ডিফারেন্স আছে, যে আমরা যে ফাইজলামি করি, হ্যাঁ সামনে সাহস থাকলে সামনে, মাঝে মধ্যে আমরা এই টাইপের ফাইজলামি করি, মাঝে মাঝে চুপ করে বসে থাকি যদি কিছু হয়। ওরা দেখি কি ডিরেক্ট একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কমিউনিকেট করার একটা চেষ্টা করে। সো এই ডিরেক্ট কমিউনিকেশনের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে আমি তখনই ওই সাকিবদের তখন কল দিয়ে বললাম যে সাকিব আমি যে কি দেখলাম কি শুনলাম আমি বুঝতেছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই টাইপের জিনিসপত্র হয়েছে। বাট মানে এই চারতলার ব্যাপারটা আমি এটি বলবো যে আমি ডেফিনেটলি আমি 100% শিওর, মোর দ্যান দ্যাট আমি শিওর যে চারতলায় দেয়ার সামথিং রং আউট দেয়ার,
খুব বেশি ভয়ঙ্কর
কিছু একটা আছে। এবং যেটা আমার ধারণা, আমি যদি কালকেও আবার চাই কালকে আবার সেম এক্সপিরিয়েন্স হবে, বিকজ এই জিনিস এইভাবে হুট করে চলে যাওয়ার কথা না। ওখানে চারতলায় মানে অনেকগুলো রুম এবং এক একটা রুম অনেক উঁচু উঁচু, মানে অনেক আগে বানানো, মানে এক একটা রুমে গিয়ে বসে থাকলে মনে হয় সামথিং ইজ রং এরকম লাগে। মানে যারা একটু ভিতর টাইপের তারা এমনি একতলা দোতলাতেই ঘুরতে পারবে না, এটা এরকম জায়গা।
সো শুন ভাই, আমরা যদি একটু জাস্ট রিক্যাপ করি, আপনি একতলায় যেখানে বল নানানি হলো, তারপরে দোতলা যেখানে টর্চ জ্বালানো হলো, জ্বালানো তিনতলা, হ্যাঁ, তো ওখানেই আপনি কিছু ফিল করেননি?
আমি কিছু,
মানে আপনি এভিডেন্স পাইছেন?
কিন্তু হ্যাঁ আমি এভিডেন্স পাইছি,
এভিডেন্স দেখছেন যে থিংস আর হ্যাপেনিং, এভিডেন্স দেখছেন থিংস আর হ্যাপেনিং, বাট আপনি কিছু ফিল করেন নাই। ওয়ারেস চারতলায় গিয়ে আপনি দেখেছেন এবং মানে ফিলও করছেন যেখানে সামথিং ইজ রিয়েলি রং,
হ্যাঁ,
এবং সেখানে সবাই ভয়টা পেয়েছে সেই জায়গাতে।
এটার মানেটা কি
এক্স্যাক্টলি,
হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন ফর দিস? আমরা যেখানে আমরা ফেটে যাচ্ছে,
আচ্ছা
মাই মেটাল ভয়েস,
ওকে,
না মানে আমরা যেসব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় গেছি, মানে যেখানে আমাদের ইনসিডেন্টস হয়েছে সেখানে তো আপনি আর জীবনের প্রত্যেকবারই সাইজ হয়েছেন, হ্যাঁ মানে সাইজ হয়েছেন দেখেই ইন্টারেস্টিং হয়েছে। সো তার মানে কি উই এনকাউন্টার ব্যাড স্পিরিটস?
না, আমি যেটা বুঝি যে আমার যেটা মনে হয় যে এই যে এই সুপার ন্যাচারাল বা আনএক্সপ্লেইন ফেনোমেনা বা এইসব এক্সিস্টেন্স এগুলা আমি মোটামুটি বুঝি, আমি মোটামুটি একটা জায়গায় গেলে আমি কিছুটা বুঝতে পারি, বাট আমার একটা লিমিটেশন আছে যে আমি এতখানি হয়তো বুঝতে পারবো, এর বাইরে যদি কিছু থাকে সেটা হয়তো আমি জানি না। সো আমার কথা হচ্ছে যে এরকম অনেক জিনিসই থাকতে পারে যেটা আমরা এরকম অনেক
আমরা রিচ করতে পারি না।
যেমন 42টা লোকেশনে গেছি, রাইট? সো 42টা লোকেশনের মধ্যে আমরা 9টা লোকেশন নিয়ে খুবই হ্যাপি, আর এই জায়গাটা পেয়েছি, এইগুলো হচ্ছে এপিসোড করার মতন জায়গা, তাই না? সো এর মানে এই না যে বাকি যে 42টা থেকে যে 9টার বাকি যেই কয়টা হয়, 31টা না 33টা জায়গা, ওইখানে যে কিছু নাই তা না, হয়তো ওর মধ্যে কিছু কিছু জায়গা ছিল যেটা আমরা জানিও না, আমরা হয়তো মিস করেছি। তো আবার আরেকটা ব্যাপার আছে যে আমি যতখানি এগুলো ফিল করি আমার চেয়ে বেশি করে আবার জিব্রান, মানে জিব্রান এরকম অনেক জায়গায় জিব্রান বলতে সামথিং ইজ রং, এবং আমি তখন বলেছি যে না অ্যাকচুয়ালি না আমার মনে হয় না, কিন্তু হোয়াট ইফ আসলে ওইখানে কিছু একটা উল্টোপাল্টা ছিল যেটা আমি বুঝি নাই জিব্রান বুঝতে পারছে।
জিব্রান ভাই আমি আমি নিজে এটা দেখেছি, জিব্রান ভাই অনেক দ্রুত বুঝতে পারে এবং তারপরে ফল ভোগ করতে হয়। এটা এটা
না ফল ভোগ, এটা সবকিছুরই অ্যাকশনের রিয়াকশন মানে কনসিকোয়েন্স তো থাকে।
থিওরি আছে শুরু ভাই আমার, এটা মানে একদিন হচ্ছে যে আমার একটা আপনি যেটা বললেন না যে শাকি যেটা জিজ্ঞেস করলো যে কয়েক সময় এটা কি হয় না, আমার একটা ফ্রেন্ডের বাসা আছে ওর অনেকদিন ধরে বলছিল ওর বাসায় প্রবলেম আছে প্রবলেম আছে প্রবলেম আছে, কিন্তু আমি যে জীবনে কোনো কিছু ফিল করি নাই। একদিন আমার সময় আমি বসে আছি আমার চোখের সামনে দরজাটা যে বোচর দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল পুরো বসে দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল, আবার একটু খুললো আবার ওই ইয়ে সিস্টেম খুলে গেল। আই ডিড নট ফিল এনিথিং বাট ইটস হ্যাপেনিং আমার সামনে। সো আমি যত জায়গায় গেছি তারপরে যা কিছু হচ্ছে সব জায়গায় যে আমি ইউজ উইথ মি যে আমি আগে মানে একটু বুঝতে পারি কিছু হচ্ছে, কিন্তু ওটা আমি ওই একটা জায়গায় আমি বুঝতে পারি
মানে মেবি আমার আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে যে মেবি যে ঘোষণাচস্তের সাথে যখন দেখা করতে যাচ্ছি ওর সাথে ইনভেস্টিগেশনে যাচ্ছি তখন আমার মাথায় একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যে ঘোষণাচস্তের দেশের বাইরে থেকে কিছু লোকজন আসছে এদের নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, সো আমাদের ওদের ইমপ্রেস করতে হবে, সো আমরা অনেক কিছু ফেক জিনিসপত্র করবো ওরা যাতে ভয় পায়। সো এই জিনিসটা তো আমার মাথায় অ্যাকচুয়ালি কাজ করতেছিল, সো সবকিছু আমি প্রচন্ড ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। সো আমার হয়তো আমার মেন্টাল স্টেটটি এটা ছিল যে আমার এখানে ভয় ঢুকতে দেওয়া যাবে না, হ্যাঁ বাট চারতলায়
যাওয়ার পরে একটা
স্পিরিট অথবা ওই যে ওইটার লেভেলটা এত বেশি ছিল যে আমার সাবকনশিয়াস মাইন্ডের ওটা আটকাতে হয় নাই যে না এখানে একটা কিছু আছে এবং এটা বুঝো।
শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, আমি রাস্তালাচির সাথে, আমার সাথে হচ্ছে মাসুম, এবং আজকে রেডিও ফুর্তির বার্থডে এবং বার্থডেতে আপনাদের সবাইকে আরো একবার ভূত এফএম এর স্পেশাল এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি এসেছেন যিনি এর আগে কখনোই আসেননি, তিনি তার লাইফের কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা প্রথমে তার সাথে পরিচিত হয়ে আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন।
আমার নাম নাফিস, আমি এসেছি লাইফ স্কোয়ার থেকে, আমি লাইফ স্কোয়ার শুরু করি অনেক আগে এবং আমাদের রিসেন্টলি অফিস নিয়ে কিছু গল্প আজকে আমরা শেয়ার করব।
আমরা শুনি গল্পগুলো।
আমরা গত মাস কয়েক হলো নিকেতনে আমাদের অফিস, আমাদের অফিসের ফুর্তির অনেকে এবং মিউজিক ইন্ডাস্ট্রি অনেকে আসা যাওয়া করে আমাদের কাজকর্মগুলো এই ধরনের, সো ইটস এ ভেরি ফান অফিস, মজার এনভায়রনমেন্ট, সো দিনের বেলাটা খুব সুন্দর এবং নিকেতনে আপনি জানেন যে বেশ ঘনবসতি ধরনের এরিয়া, বাট আমাদের মাঝখানে যে আমরা যে বিল্ডিংটাতে থাকি দ্যাটস ওয়ান বিল্ডিং রাইট ইন দ্য মিডল এবং ইটস এ ফ্যান্টাস্টিক বিল্ডিং, কোনো আশপাশে কোনো জমিতে কোনো বাড়ি নেই, জমি খালি পড়ে আছে এবং নেক্সট কয়েক বছরে উঠবে না, তো মাঝখানে একটা বিল্ডিং উঠে আছে 10 নম্বর রোডে। তো এখানে আমি প্রথম প্রথম যখন আমরা এখানে উঠি আমাদের তখন তেমন কোনো ফার্নিচার বা কিছু ছিল না, আমরা লোকও কম ছিলাম, তো আমি বেশ অনেক রাত পর্যন্ত থাকতাম অফিসে, তেমন কোনো কিছু অনেস্টলি পাইনি। তো একদিন এরকম হয়েছিল, তো তখন আমি নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করি, ম্যানেজারকে জিজ্ঞেস করি, নোবডি সেড এনিথিং, তো তখন পর্যন্ত ইনফ্যাক্ট গত 2 বছর ধরে আমরা ওখানে আছি তেমন কিছু হয়নি। জাস্ট রিসেন্টলি এই আপনার মাস দুয়েক হলো স্ট্রেঞ্জ থিংস হ্যাভ স্টার্টেড হ্যাপেনিং। তো প্রথম একটা হচ্ছে আমার এখানে কলিগরা থাকলে আরো মজা হতো, বিকজ আমাদের একজন কলিগ আছে হুজ অলসো ভূত স্পেশালিস্ট, আই থিঙ্ক আপনার এখানে উনি আসলে আরো মজা পাবেন, সো ইন দ্য ফিউচার প্রবাবলি
ওয়েট করব, আমরা আসলে এক্সপেক্ট করছি খুবই তার জন্য এবং আশা করছি খুব কয়েকদিনের মধ্যে তাকে আমরা পাবো,
হ্যাঁ এবং ওর কাছে আরো ফার্স্ট হ্যান্ড গল্প আছে, দেশে বিদেশে ওর অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে, সো ইট উইল বি এক্সাইটিং। তো ওর একটা ঘটনা হচ্ছে যে আমাদের অফিসে এরকম রাতে আমরা 7-8টার ভিতরে শেষ হয়ে যায় এবং আমাদের অফিসে আমরা ওই পিয়ন বা ওই রকম কনসেপ্টে ইয়ে কাজ করি না, সো উই ডো নট হ্যাভ এনি ওয়ান, নিজে নিজে করি, উই সেলফ ইয়ে পিপল, কফি নিজেরা বানাই, সবকিছু নিজে, তো 8-9টার পর খালি অফিস। তো প্রথম ইনসিডেন্টসটা ঘটে আমরা মাস দেড়েক আগে আপনার অফিসে, আমি স্পষ্ট মনে আছে আমি আমার সেই কলিগ আতেফ এবং আমার আরেক কলিগ আফ্রিদা, আমরা 3 জন প্যাক করে আমরা সবসময় একটা লাইট জ্বালিয়ে যাই এবং দ্যাট ওয়ান এজ একটা নর্মাল আপনার ওই হ্যালোজেন লাইট যেটাকে বলে ওরকম একটা লাইট জ্বালিয়ে যাই। অ্যান্ড পরের দিন সকালে আমাদের এক আমাদের আরেক কলিগ আসলেন অফিসে, এসে হি ফাউন্ড আউট দ্যাট সব কটা লাইট জ্বলা, আমাদের দরজা জানলা খোলা পুরো অফিসে এবং কোনো কেউ এখানে আসার কোনো ইয়ে নেই, যে যাদের কাছে চাবি আছে ডেফিনেটলি তারা কেউ আসেনি। তো দ্যাটস ওয়ান থিং উই স্টার্টেড, তো এটা নিয়ে এত আমরা ওই হাসি ঠাট্টার মধ্যে ছিলাম। পরে আরেকবার এরকম আতেফ তখন শেয়ার করা শুরু করলো যে ভাই আমার এরকম একদিন একটা ঘটনা হয়েছে। কি ঘটনা? তো বলে যে আমাদের অফিসে ড্রামস রাখা, একটা ড্রামসের পিস রাখা, তো সেই ড্রামসের পিসে কেউ নেই অফিসে। হঠাৎ করে ড্রামসের যে ক্র্যাশের আওয়াজটা, ওই যে পিতলের ইয়েটাতে একটা তাস করে একটা বাড়ি পড়ে। ও কোনো কিছু না ইয়ে করে ডানে বামে না তাকিয়ে হি জাস্ট লেফট দি অফিস বন্ধ করে। এইটার পর রিসেন্টলি আমার যে ঘটনাটা ঘটলো হচ্ছে যে আমি অফিসে গিয়েছি, ঠিক আছে এগুলো শুনলাম, এগুলো না রাতের ঘটনা, বাট দিনে ইউজুয়ালি এই টাইপের ইয়ে হবে না, দিনের আলো আসে, ওকে আই ক্যান গো ইন। এক শুক্রবার, এই দুই সপ্তাহ আগের কথা, আমার বেশ কিছু কাজ ছিল, আমি নিজে গেলাম, আমি একা একা অফিস করছি, কিছু কাজটা জাগাচ্ছি, অ্যান্ড আমি যাই হচ্ছে দুটোর দিকে, এবং আপনার আনুমানিক দুই আড়াই ঘন্টা কাজ করে আমার রুমটা হচ্ছে একেবারে কর্নারে, একটা কর্নারে অফিসের, আর আমার আরেক কলিগের রুম আরেক কর্নারে। সো আমি ওই রুম থেকে ওই রুমে গেলাম, গিয়ে সেই রুমে কিছুক্ষণ কাজ করলাম, এবং আমি যখন অফিসে দিনের বেলা ঢুকি, আমি জানি যে ওই যে ওয়ান সেকেন্ড আমরা ওই একটা লাইট জ্বালিয়ে যাই, অ্যান্ড ডেফিনেটলি আমরা কোনো বাথরুম বা কোনো কিছুতে লাইট জ্বালানো থাকে না কোথাও না। তো আমার রুমটা হচ্ছে বাথরুমের ওই সাইডটাতে, মানে এটা গেস্ট টয়লেট বলে, আর আমি গিয়েছি আমার যে কলিগের রুমে, ঠিক তার রুম থেকে বেরোলে ফার্স্ট থিং যেটা পড়ে হচ্ছে ওই টয়লেটের দরজাটা। আই রিমেম্বার দরজাটা বন্ধ ছিল, এবং আমি যখন মানে চাপানো ছিল এবং ওখানে কোনো লাইট ছিল না, এবং আমরা আমি যখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, তো তখন আমি জাস্ট ওই রুম থেকে একটা কাজ করে বেরোলাম, ফার্স্ট থিং আই সি হচ্ছে রুমে ওখানে দরজা পুরোটা খোলা, ওয়াইড ওপেন, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, এদিকে সব বন্ধ, সব দিকে সব জানলা বন্ধ, অ্যান্ড লাইট জ্বলছে ওখানে। আমি জিজ্ঞেস করলাম কে, কারণ এর দুই তিন দিন আগে কিন্তু ওই যে আপনার কয়েকটা ঘটনা ঘটা শুরু করে, তো উই ওয়ার ডিসকাসিং, এবং যত ডিসকাস করি তত ঘটনাগুলো বেশি 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 মনে হচ্ছে যে শুরু হয়েছে। তো আমি কে বলে জিজ্ঞেস করার পর কোনো রেসপন্স নেই, আমি সাথে সাথে নিজে চলে যাই, মানে ওই অবস্থায় রেখে সব ল্যাপটপ এন্ড এভরিথিং সব কিছু রেখে আই ওয়েন্ট ডাউন, নিচে গিয়ে জিজ্ঞেস করলাম, আমাদের দারোয়ান ও তেমন কিছু বলতে পারে না। তো এভাবেই আমরা বেশ অনেকক্ষণ মানে গবেষণা করার চেষ্টা করলাম, আমি আমার বাকি কলিগদেরকে জিজ্ঞেস করলাম, তখনও কেউ কিছু বলছে না, এভরিবডি ইজ স্কেয়ার্ড, বিকজ এখন কেউ অফিসে একসাথে একা কেউ আসেও না, একা কেউ থাকেও না,
এই অবস্থা চলছে,
এই অবস্থা। এবং আমি আপনাকে গত আধা ঘন্টা আগে কথা বলি, আমার আজকে অফিস থেকে সবাই আগে আগে বের হয়ে গেছে, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম এবং আমার গাড়ি আসতে দেরি হয়েছে, তো আমি ভাবলাম যে থাকি একা একা কিছুক্ষণ, থাকতে থাকতে মানে এটা না এখন অনুভূতি পর্যায়ে চলে এসছে, এটা ইটস নট অ্যাবাউট একটা টাইমে ছিল ইট ওয়াজ অ্যাবাউট মানে কিছু একটা হলে তখন ভয় লাগতো, এখন হচ্ছে মানে কি রকম ভয় ঠিক না, বাট কেমন যেন একটা শীতল অনুভূতি, মানে ঠান্ডা লাগে নিজের কাছে। তো
আপনারা কিছু না কিছু ফিল করেন, আপনারা মানে কোনো কিছু জিনিস ঘটছে চারপাশে,
কিছু একটা হচ্ছে চারপাশে, মানে সারাক্ষণই কেউ না কেউ কিছু একটা জিনিস দেখছে অড খুব ইয়ে, এবং এখন জিনিসগুলো মানুষে আমাদের মেম্বারদের সাথে হওয়া শুরু করেছে। আমার কলিগের পরশুদিন আমাদের একটা প্রোগ্রাম হলো রক নেশন, সেখানে বসা অবস্থায় অদ্ভুত কিছু ঘটনা। আপনি কখনো একটা নর্মাল আপনি ফোনে যদি সিম কার্ড নিয়ে ইয়ে করেন, নর্মালি কি হয় যে ফোন করেন, হঠাৎ করে আপনি SMS পাঠালেন এন্ড এভরিথিং, তো আমার সে কলিগ সে ফোন মানে জাস্ট SMS করলেন, একটা SMS করে হাতে রেখেছেন, তারপর তারপর দেখছে যে নো সিগন্যাল দেখাচ্ছে, একটা পয়েন্টের পর ফোনে দেখাচ্ছে নো সিগন্যাল, তো SMS করছে, নর্মালি অনেক সময় সিম টিম নড়ে যেতে পারে, দ্যাট কাইন্ড অফ থিং। খুললো অ্যান্ড শি নেভার ওপেন দ্যাট,
আচ্ছা,
খুলে দেখে যে সিমটা উল্টো করে রাখা, জাস্ট দি অপোজিট ওয়ে সিমটা রাখা আছে, অ্যান্ড
হাউ ইজ ইট পসিবল
এটার কোনো এক্সপেরিয়েন্স, অ্যান্ড উইদিন পিপল, এটা তো একটা প্রোগ্রামের মাঝখানে, কনসার্টের মাঝখানে হচ্ছে,
রাইট,
অ্যান্ড সে ওখানেই এসে, কারণ আমরা সারাক্ষণ তার সাথে ফোনে যোগাযোগ করছি, আমরা সবাই সবার সাথে কানেক্ট করছি। তো এরকম একটা টাইমে যখন ঘটনাটা ঘটে, সেই শি ফ্রিকড আউট রাইট ইন দ্য মিডল অফ দ্য শো, তখন আমাকে এসে বললো যে দেখো দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তো এটা শোনা বা ওই সময় আর মাথায় খেলেনি, বাট এরপর এসে না এই গবেষণার থেকে বের হতে পারছি না আমরা, যে এটা কিভাবে হলো, কেন হলো। তো আমি এটা না কোনো এক্সপ্লেনেশন নাই যে এটা এটা এখন কি আমাদের মানুষের সাথে হওয়া শুরু হলো।
আচ্ছা আমি শুধু একটা কোশ্চেন করি আপনাদেরকে, যে এই যে অফিসটা আপনারা নিয়েছেন বা যে অফিসে আপনারা কাজ করছেন,
জি,
এই অফিসে আসার আগে কিন্তু সবকিছু কি খুব নর্মাল ছিল, খুব স্বাভাবিক ছিল, মানে অ্যাবনর্মাল কোনো কিছু কখনো?
ইনফ্যাক্ট গত দু বছরের মতো অলমোস্ট আমরা এখানে, দু বছরের উপরে, তো ইনফ্যাক্ট গত দুই বছরে কিছু হয়নি, এই গত মাস দুই আমি যেটা বললাম এই সিম্পটম গুলো
কেউ সঙ্গে করে নিয়ে এসছে নাকি
হতে পারে, কেউ
জয়েন করেছে কিনা,
ইম্পোর্ট করে এনেছে বা কিছু,
একটু খেয়াল করে দেখেন তো যে ওই সময় যারা মানে যখন থেকে ঘটছে তখন কেউ আগে পেছনে বা এরকম সময় কেউ জয়েন করেছেন কিনা।
নতুন মেম্বার তো আছে আমাদের টিমে, নতুন মেম্বার আছে, কিন্তু আমাদের ভিতরে সবচেয়ে আসলে যদি কেউ আনতে পারে সেটা আতেফি হবে, সে হচ্ছে আমাদের ভূত এক্সপার্ট আসলে, কিন্তু ওর ওর ইয়ে না এটা, মানে ও তো অনেকদিন ধরে আছে, বাট ও মানে এরকম কোন ঘটনা ওরকম ঘটেনি। তো এই গত দুই মাস ধরে ছোট ছোট খুব মেজর কিছু না, আমি সেদিনকে একটা ফ্ল্যাগের ছবি তুলছিলাম আমার অফিসে বারান্দায়, খুব সিম্পল, আমি ছবিটা আপনাকে দেখালে আপনি দেখবেন যে ছবিটা যেভাবে ফ্ল্যাগটা রেখে আমি ছবিটা তুলেছি, 10 মিনিটসের ভিতরে এমন ভাবে ফ্ল্যাগটা রাখা এবং আমি রুমে একা বসা, কেউ আসেনি, কোনো কিছু হয়নি, ফ্ল্যাগটা মানে ধরেন নর্মালি বাইরে থেকে রাখা, মাঝখানের একটা গ্রিলের মাঝখান দিকে যিনি ঢুকিয়ে রেখেছে, এবং ওই গ্রিলে দমকা হাওয়া না আসলে ওই গ্রিলে যাওয়া সম্ভব না, স্ট্যান্ড স্টিল, কোনো বাতাস নেই।
সামনে হয়তো পড়েছে বাট খেয়াল করেনি, ছোটখাটো জিনিস কেউ খেয়াল করে না,
খেয়াল করি নাই আর এগুলোকে উড়িয়ে দিয়েছি, মানে অনেক সময় আছে ঠিক আছে এটা হতে পারে, হয়তো আমি রেখেছিলাম এসে, বাট রিসেন্টলি একটার পর একটা ঘটনা, যেরকম ওই লাইট জ্বলার ঘটনা, তারপর লাইট জ্বলে থাকে মানে ইয়ের পর, এবং খুব ইন্টারেস্টিং ইয়ে হচ্ছে আমাদের অনেক রাতে মাঝে মধ্যে আমার আমার ড্রাইভার আছেন যিনি, উনি থাকেন ওইখানে, মানে নট এসেনশিয়ালি লাইক আমাদের অফিসের কেউ হিসেবে না, বাট উনি ওখানে থাকেন বিকজ ওটা পড়েই থাকে যেহেতু অ্যাপার্টমেন্ট,
ওনার জন্য অনেক সুবিধা হয়।
হ্যাঁ, উনি জাস্ট ওখানে রাতে গিয়ে বিছানা পেতে মানে ওনার গিয়ে ঘুমান, উনি এরকম, আমি তাও আমি ওনাকে প্রথম জিজ্ঞেস করি এই লাইটের ঘটনার ওই সন্ধেহে, আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার কি এরকম কোন ঘটনা হচ্ছে, তো উনি না চোখ একেবারে ভরকে গেছে ওনার, তো হি ওয়াজ টেলিং মি যে না এরকম কিছু নাই, কেন আপনি কি কিছু পাইছেন, তো ভয় পেয়ে গেছে আর কি, তখন আমি বললাম না না এরকম কিছু না, এই হতে পারে
যেভাবে হয়তো জিনিসকে এড়িয়ে যাচ্ছে, হতেই পারে যে তিনি অ্যাভয়েড করছেন, ঠিক আছে।
তো তারপর আমি ওনাকে একটু দু একটা প্রশ্নের পর আমি জিজ্ঞেস করি আপনি কি রাতে এমনি শব্দ টব্দ পান বা কোনো কিছু, তো তখন তিনি আমাকে বলা শুরু করে যে হ্যাঁ মনে হয় যে রাতের বেলা এই বাথরুমের আশপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, আমি তখন গিয়ে দেখি যে কেউ কি আসে কিনা বা কেউ অফিসে থেকে গেল কিনা এই জাতীয় কিছু, পরে দেখি কেউ না, তারপর আমি ঘুমায় যাই। তো ন্যাচারালি উনি গ্রামের বড় হওয়া মানুষ, তো ওনার হি নোজ যে হি ইজ ইউজ টু দিস এরকম এলিমেন্টস গুলা, কিন্তু তারপরও মানে শহরে একা একটা অ্যাপার্টমেন্টে থাকে, তো তখন তার মনে হয় যে দিস ইজ লিটল ইয়ে, তো তখন উনি আমাকে আস্তে আস্তে বলা শুরু করে যে হ্যাঁ এরকম মনে হয় হাঁটাহাঁটি করে শব্দ হয়, কে জানি লাইট জ্বালায়, এই জাতীয় শব্দ উনি
শহরের মাঝখানে একটা জায়গায় যেখানে সবসময় সারা রাত ধরেই আমি দেখি যে গাড়ি চলে ওই
জায়গায়, তার মাঝখানে এরকম একটা ঘটনা। বাট আমাদের রোডটা খুব ইন্টারেস্টিংলি একটু পিছনের দিকে, 10 নম্বর রোড যেটা, তো ওই পিছের দিকে যেটা হয় যে যাতায়াতটা একটু কম, 8 নম্বর ফর এক্সাম্পল ইজ ভেরি বিজি, আমাদের ওটা জাস্ট ওই 8 নম্বরে যে মাঠ আছে একটা, মাঠের পাশ দিয়ে আপনি যদি দেখেন ঠিক মাঝখানে একটা সাদা বিল্ডিং, 9 তলা একটা বিল্ডিং উঠে গেছে, দ্যাট ইজ দ্য বিল্ডিং, এবং সেই জায়গাটাতে আপনার এরকম সচরাচর এই জাতীয় শব্দগুলো হচ্ছে। খুব ইন্টারেস্টিংলি দোতলায় আমাদের আমার খুব ক্লোজ একজন ভাইয়া থাকেন দোতলায় আমাদের বিল্ডিংয়ে, ওটা মানে কোনো ইয়ে হিসেবে না, কাকতালীয় ভাবে উনিও এখানে জয়েন করেছেন, মানে এসে ভাড়া নিয়েছেন, উনি থাকেন এখানে, তো ওনার উনি আবার এইসব ভয়টা পান না অত, তো এমনি আমরা কথাবার্তায় অনেক সময় এমনি হাসাহাসি করেন উনি, তো ওনার একটা ছোট বাচ্চা আছে 3 বছর বাচ্চা, মেয়ার নাম, তো মেয়ার নাকি তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা, মানে অনেক সময় মানে তারা দুজন থাকে জাস্ট বাবা মা আর বাচ্চা ছেলেটা, তো এই এই দোতলায় তারা থাকে, তো বাচ্চা নাকি মাঝে মধ্যে কার সাথে কথা বলে, জিজ্ঞেস করে কার সাথে কথা বলে, বলে যে না এই যে এমনি কথা বলছি ওনার সাথে, বলে কে ও কে, বলে যে ওই যে তুমি চিনো ওকে হাই বলো, তো বাচ্চারা অনেক সময় আমরা বলি যে অনেক কিছু দেখে চোখে, অনেক কিছু ফিল করে, তো উনি হেসে উড়িয়ে দিলেন, কিন্তু যেহেতু আমাদের এইসব ঘটনাগুলো ঘটছে নিকেতনে এরকম অনেক ঘটনা আছে,
নিকেতনে এরকম ঘটনা আমি আগে শুনেছি
এবং বেশ কিছু আছে, তবে এই সাইডে আমি শুনি, আমি জানি যে 3 নম্বর রোড 2 নম্বর রোডের ওইদিকে আরো বেশি এই ধরনের কিছু জায়গায় ঘটনা আছে, বাট এই আমাদের বিল্ডিং এ এগুলো রিসেন্টলি শুরু হতে, তো ওনার সাথে এটা দেখলাম, তো বলে যে বাচ্চা নাকি এরকম মাঝে মধ্যে রিয়্যাক্ট করে, ও তো ছোট, ও তো বুঝে না ঘটনাগুলো, তো ও বলে ও খেলা করে কথা বলে এরকম একটা ইয়ে আছে, তো ইটস গেটিং স্কেরিয়ার এভরিডে, আমি ইনফ্যাক্ট নিজে কিছুক্ষণ আগে আমি না থাকতে পেরে আমি বেরিয়ে এসেছি, আমি গাড়ি আসে নাই কিন্তু আমি বেরিয়ে এসেছি, এন্ড আমি হেঁটে অর্ধেক পথে এসলাম, তারপর গাড়িতে বাকিটুকু আসলাম, তো মানে ইট হ্যাজ বিকাম ডিফিকাল্ট আর কি, মানে হয়তো এখনো কিছু না, হয়তো কিছু না, বাট এই ফিলিং গুলো ছোট ছোট ফিলিং ইটস বিল্ডিং আপ।
ওই জায়গাটা।
ওকে ফাইন, আমরা তাহলে আমরা নেক্সট আরো আপনার কাছ থেকে ঘটনা পাবো আশা করছি। উইল বি ওয়েটিং ফর দ্য বিগ ওয়ান,
স্টোরি আশা করি আমাদের সাথে ঘটবে
না। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং, এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং এটা একটা স্পেশাল দিন ছিল, ফুর্তির বার্থডে, এবং সেই দিনে স্পেশাল ভূত এফএম এ আপনি কষ্ট করে এসেছেন।
থ্যাংক ইউ ভেরি মাচ।
Happy birthday to you.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, এবং আমরা মোটামুটি এই ছিল আমাদের বার্থডে স্পেশাল। আশা করছি আপনারা অনেক এনজয় করেছেন। রেডিও ফুর্তির বয়স বাড়ছে ভূত এফএমের, এবং আপনাদের সাথে আমাদের সম্পর্কটাও যত বেশি বয়স বাড়ছে, যত বেশি দিন যাচ্ছে, তত বেশি গাঢ় হচ্ছে, তত বেশি মজবুত হচ্ছে, সেটাই আশা করি। এবং আপনাদের হাত ধরে আমরা আরও সামনের পথ হাঁটতে চাই, আপনারা সাথে থাকলে আমরা সেই প্রেরণা পাই, এবং আশা করছি যে আপনারা সব সময় আমাদের সাথেই আছেন, সাথেই থাকবেন। কথা হবে আবারও সামনের সপ্তাহে, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন। এবং ঈদের পরে যে এপিসোডটি হচ্ছে সেই এপিসোডের জন্য অবশ্যই আমাদের গল্প পাঠাতে ভুলবেন না। এবং গল্প পাঠানোর যে ঠিকানা সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm, আপনারা সবাই জানেন আমি স্পেলিংটিও বলেছি bhutfm@radiofurti.fm। কথা হবে আবারও, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকুন। টাটা।